This track was downloaded from FusionBD.com.
ビシデリホラゲオペカンケバサンカンフューノンエビスラジオ 89.2FM
Close Up presents Hello 8920 Close Up The closer, the better
প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আমি আর জে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 দেখতে দেখতে অনেকগুলো সময় পার হয়ে গেল আমাদের এই অনুষ্ঠানটি ধীরে ধীরে 250 পর্ব থেকে 300 পর্বের দিকে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা যখন অনুষ্ঠানটি শুরু করি তখন আসলে মানে ধারণা করিনি এত দূর আসবো এতগুলো মানুষের জীবনের গল্প আমাদের জীবনটাকে ছুঁয়ে যাবে নিশ্চয়ই আল্লাহর রহমতে এবং আপনারা যারা এই অনুষ্ঠানে ভালোবাসা দিয়েছেন তাদের দোয়ায় আজকের এই অনুষ্ঠানটি এত দূর পর্যন্ত আসতে পেরেছে স্পেশালি থ্যাঙ্কস টু ক্লোজ আপ যারা আমাদেরকে প্যাট্রনাইজ করেন আর যারা এই অনুষ্ঠানটিকে ভালোবাসেন তাদেরকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই আজকেও একটি জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবসময় যে কথাটি বলি সেটা হচ্ছে একটা জীবন থেকে যদি আমরা হাজার জীবন শিক্ষা নিতে পারি আমাদের ভালোর জন্য তাহলে নিঃসন্দেহে সেটা অনেক বড় একটি পাওয়া আমরা যে জীবনের গল্পগুলো এখানে উপস্থাপন করি সেটা আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া নানা রকম ঘটনার একটা সিম্বলিক ফর্ম এবং এই জীবনের গল্পটি হয়তো আপনার পাশের কোনো প্রতিবেশীর কিংবা আপনার সাথে মিলে যাওয়া একটি গল্প এবং এই জীবনের গল্পের দুটো উদ্দেশ্য থাকে একটা হচ্ছে যে মানুষটিকে আমরা সুযোগ দিচ্ছি যে মানুষটাকে এখানে বলার সুযোগ দিচ্ছি তার হয়তো এরকম এত বড় একটা প্ল্যাটফর্মে এসে লাখো মানুষের সামনে নিজের কথাগুলো বলার সুযোগ হয়তো কোনো মিডিয়াই কখনো দেয়নি সে অর্থে একটা সুযোগ কারণ এই মানুষগুলোর জন্যই আমরা আসলে অনুষ্ঠান করি আর দ্বিতীয়ত হচ্ছে যার জীবনের গল্প এখানে প্রচার হচ্ছে সেই জীবনের গল্প থেকে যদি কোনো মেসেজ আপনি ব্যক্তিগতভাবে নিতে চান আমরা অবশ্যই আপনাকে বলি না যে আমরা কোনো অ্যাডভাইস দিচ্ছি যদি আপনি নিতে চান ইন এ পজিটিভ সেন্স তাহলে আপনি নিতে পারেন সেই সুযোগটি প্রত্যেকটি গল্পেই থাকে তো আজকে আমার সঙ্গে কে রয়েছেন শুরুতেই আমি একটু পরিচিত হব আপনার নামটা একটু বলেন
আমার নাম রুকসানা আক্তার রুজি
রুকসানা আক্তার রঞ্জি
রুকসানা আক্তার রুজি
রোজি রোজি আচ্ছা বয়স কত আপনার
বয়স 25
25 বছর বয়স আপনি কোথা থেকে এসেছেন
আমি এসেছি নরসিংদী থেকে
নরসিংদী থেকে এই অনুষ্ঠানের জন্য এসেছেন এই অনুষ্ঠানটা শোনেন নিয়মিত
হ্যাঁ আমি অনুষ্ঠানটা শুনি
কতদিন ধরে শুনেন
7-8 মাস যাবত অনুষ্ঠানটা শুনতেছি
তো কখনো মনে হয়েছে এখানে এসে এই আজকের জীবনের গল্পটা আপনার জীবনের গল্পটা আপনি বলবেন লাখ লাখ মানুষের কাছে
যখন প্রথম প্রথম শুনতাম অনুষ্ঠানটা তখন ওরকম ভাবে গুরুত্ব দিই নাই তারপর ধীরে ধীরে যখন শুনতে শুনতে দেখলাম যে না জীবনের গল্পটা আসলে অনেক কিছু শিক্ষার আছে অনেক ভুল বুঝার আছে অনেক কিছু আছে তারপর অনেকদিন ভাবতাম যে আমি যদি এভাবে আমার জীবনের গল্পটা বলতে পারতাম তাহলে হয়তো আমার বুকের ভিতরে কষ্টটা একটু দূর হইতো কমতে পারতো হাজারো মানুষ শুনতে পারতো
আজকে আপনার জীবনের গল্প আমরা শুনবো আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করি হ্যাঁ আমরা পুরো জীবনটা একটু জানার চেষ্টা করি আপনি জন্ম জেলা কোথায় আপনার
নরসিংদী
নরসিংদীতেই জন্ম জেলা ঠিক আছে 25 বছরের রোজি আজকে তার জীবনের গল্প নিয়ে এখানে এসেছে রুকসানা আক্তার রোজি তার জীবনের গল্প আমরা শুনবো এ ফাঁকে আপনাদেরকে বলে দিই প্রিয় শ্রোতা আপনারা যারা শুনছেন রেডিও তাদের যোগাযোগের জন্য আরেকটা সহজ মাধ্যম কিন্তু যুক্ত হয়েছে আমার নতুন ওয়েবসাইট আমার একেবারে ব্যক্তিগত ওয়েবসাইট www.rj-kibria আমি আবারও বলছি www.rj-kibria.com এখানে গিয়ে আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্যাবলী পাবেন আমার সঙ্গে কমিউনিকেট করার আমার অনুষ্ঠানের সম্পর্কে কমিউনিকেট করার যাবতীয় ইনফরমেশন আপনি ওয়েবসাইটের মাধ্যমে পারবেন এবং লাস্টে ওয়েবসাইটের লাস্টে একটা সেকশন আছে লেটস টক আপনি ওখানে যদি আপনার নাম পরিচয় দিয়ে আমাকে মেইল করেন একেবারে আমার পার্সোনাল মেইলে আমি আপনার কথাগুলো জানতে পারবো এবং ফোন নাম্বারটি দিয়ে দিবেন যাদের গল্প বলার শখ আছে তাদের সঙ্গে আমি যোগাযোগ করবো জি শুরু করুন আপনি রোজি আপনি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে
আমার যখন 4 বছর বয়স যখন আমি একটু বুঝতে পারি তখন দেখি যে আমার মানে আমি আমার দাদা দাদির কাছে আমার ছোট একটা ভাই আছে সেও তাদের কাছে
আচ্ছা
ওই সময় একবারে শিশু বলে আমার মায়ের কথা মনে নাই তো আমার দাদা দাদির সবাই জিজ্ঞেস করতাম যে সবারই তো মা আছে তা আমার মা কই তো ওরা কেউ কিছু বলে নাই তো না বলাতে কেউ বলতো যে তোর মা মারা গেছে কেউ বলতো তোমার মা চলে গেছে কেউ বলতো তোমার মা বেড়াইতে গেছে আসতেছে এক একজন এক এক কথা বলতো সবাই আমাকে আদর করতো অনেক মার কষ্টটা বুঝতে দিত না তো দেখতাম যে আমার ভাইয়াটাও ছোট আমি বড় আমার ভাই ছোট তো হঠাৎ এরকম করতে করতে একদিন আমার কাকি বলতেছে গেছে, যখন আমি একটু বুঝি যে আমার মা নাকি পাগল পাগল হয়ে গেছে, পাবনা পাগলা গারদে আছে।
আপনার কাকি আপনাকে এটা বলছে?
হ্যাঁ, আমার
সেই সময়টা থেকে আপনি স্কুলে পড়েন? ওই সময়টাতে স্কুলে পড়েন? কোন ক্লাসে পড়েন? আপনি হচ্ছেন বড় আর আপনার ভাইটা ছোট?
তো বলতো যে
বাবাও কি ছিল না?
হ্যাঁ, আমার বাবা ছিল।
বাবা কি পরিবারের মধ্যে ছিল?
হ্যাঁ, বাবা পরিবারের মধ্যেই ছিল, কাজ করতো।
কিসের কাজ করতো?
আমার বাবা যে নরসিংদী গুড়াশাল জুট মিল বলে,
জুট মিলে কাজ করতো ওই ছোটবেলা, সেটাতে দেখেছেন সে জুট মিলে কাজ করতো।
হ্যাঁ,
ওকে, ঠিক আছে, বলেন তো কাকি বললো তারপর?
তারপর কাকি বলার পরে তো আর কি করার, বলছে যে তুমি তো এখন বুঝো, বুঝতে পারো, তো যাই হোক মানুষের সাথে দুষ্টামি করো না, কারণ এক একজন এক এক কথা বলে, এগুলো মানে খারাপ লাগে, মানা থাকলে যা হয় আর কি। তো তারপর হঠাৎ এরকম করতে করতে আমার বাবা বিয়ে করলো। তো আমার বাবা বিয়ে করার পরে যখন আমরা দুইটা ভাই বোন আছি, তখন আমার বাবা যে মহিলাটারে বিয়ে করছে, ওনার অ্যাবর্শন করাই, যে ওনার আর ছেলে মেয়ে দরকার নাই,
মানে ওনার যাতে ছেলে মেয়ে না হয় সেজন্য ব্যবস্থা নিয়েছে। আচ্ছা, এটা আপনি বুঝলেন কিভাবে? ছোটবেলা থেকে বুঝেছেন?
না, এটা মানে পরে আমি আস্তে আস্তে বড়
হয়ে বুঝতে
শুনছি। পরে অ্যাবর্শন করাচ্ছে, শুনছি আমার আব্বা নাকি বলছে যে আমার ছেলে মেয়ে আছে, এখন হয়তো আমি বিয়ে করছি আমার ছেলে মেয়ে দুটা দেখার জন্য, কিন্তু দেখা গেছে যদি তার সন্তান হয় সে আমার ছেলে মেয়েদের নাও দেখতে পারে। এ কারণে তো আস্তে আস্তে বুঝি আমার মা আর আসে না। যখন আমি ক্লাস থ্রিতে উঠি, আমার ভাই হারতে পারে, তখন আমার মা সুস্থ হইয়া বাড়িতে আসছে। তো আমার মারে আমি চিনতে পারি নাই, আমার মারে আমি চিনতে পারি নাই। তারপর সবাই বলতেছে যে পাগল আসছে, পাগল আসছে, আমিও সবার সাথে বলতেছি যে পাগল আসছে। যখন হাসপাতাল থেকে সুস্থ হইয়া বাসায় আসছে, সবার সাথে মানে আমিও মজা করতেছি যে পাগল আসছে।
মানে আপনি তো মাকে মার কোনো মেমোরি নাই আপনার ছোটবেলা?
না,
চিনতে পারেননি। হ্যাঁ,
একটা না, পাঁচ বছর ছিল, পাঁচ বছরের ভিতরে আমাকে কেউ নিয়েও যায় নাই,
নিয়েও যায়নি আপনাকে ওখানে। আচ্ছা,
তো সবার সাথে আমিও মজা করতেছি, সবারে ডাকতেছি যে দেখা যাও আমাদের বাড়িতে পাগল আসছে। তারপর আমার প্রতিবেশী একটা দাদি ও বলতো যে রোকসানা, এটা তোমার মা, তুমি তো বুঝো, সবই বুঝো, সবাই পাগল বলে, তাই তোমার পাগল বলতেই পারে তোমার মা। তো আমার মাও আমাকে চিনতে পারে নাই। তারপর যখন বলছে যে এটাই তোমার রোকসানা, তো আমার মা আমার কোলে নিয়ে অনেক কান্নাকাটি করছে
ওই সময়টাতে।
হ্যাঁ, আমার নিয়ে আমার ভাইয়ের নিয়ে অনেক কান্নাকাটি করছে। তারপর যখন দেখছে আমার বাবা বিয়ে করছে, তখন মাকে বলতে পারে নাই, কারণ সবাই করাইছে বিয়া, আমার দাদা দাদিরা বিয়ে করাইছে, গার্জিয়ানে করাইছে, সবাই বুঝাইছে যে তোমার ছেলে মেয়ে পালন করার জন্য তো করাইছি,
সবাই এরকম ভালোভাবে বুঝাই গেছে।
হ্যাঁ, তারপর আমার মা মাইনা নিছে, মাইনা নেওয়ার পরে আস্তে আস্তে আমার সৎ মা আমার বাপের সাথে অনেক কিছু বইটা ছিল, আমার মায়ের অশান্তি শুরু করে।
আপনি ওই সময়টাতে কি জানতে পেরেছিলেন যে কেন আপনার মা পাগল হয়ে গেছে বা কোন সমস্যা ছিল কিনা?
না ভাই, আমি
আজও পর্যন্ত আপনি জানতে পারেননি
কি কারণ ছিল তার পিছনে। তারপর আমার মা আমার স্বপ্ন আমার বাপের অনেক কিছু বলে, আমার বাবা দেখতাম ছোটবেলা আমার মারে অনেক মারতো, আমার মারে এমন মার দিত কেউ ফিরিয়ে রাখতে পারতো না। তারপর একটা সময় আমার মা চলে যায় আমার নানির বাড়িতে, আমার নানির বাড়িতে চলে যায় আমার নানা নাই, তখন নাকি আমার বয়স 21 দিন, তখন নাকি আমার নানা মারা গেছে। তো আমার কোনো মামা নাই, অনেক বড় আমার একটা মামা সবার ছোট, আর আমার মা খালা সবাই মিলে তিনটা বোন, তো তাদের সমস্যা, ওইখানে কি করে না, আবার কিছুদিন থাকে আবার আমাদের বাড়িতে আসে, আবার হয়তো এক সপ্তাহ ভালো থাকলে এক সপ্তাহ পর থেকে আবার শুরু অশান্তি, এরকম করতে করতে বিরক্তর পর আমার মা বলছে যে চলে যাইব, আমাকে ভাই বোনদের নিয়ে যাব, নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, অনেক কি করছে যে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, মানুষের দাঁড়ে দাঁড়াই করবো, আমার সন্তান আমি তেমন না।
আপনাদেরকে নিয়ে চলে গিয়েছিল?
না, আমাদের দেয় নাই, আমাদের নেওয়ার জন্য আমার মা অনেক মানুষের হাতে পায়ে ধরছে, অনেকের কাছে গেছে, কিন্তু আমার দাদা দাদি আমার আব্বা দেয় নাই, আমাদের বলছে যে এরা দিব না, এ নিয়ে অনেক কিছু করছে। তারপর যতবার আমার মা আসছে আমাদের নেওয়ার জন্য, ততবারই আমার মায়ের মায়েরা দিচ্ছে।
আপনার বাবা মারত?
হ্যাঁ, মায়েরা দিত। দেখা গেছে যাইতাম ছাগল চড়াইতে যাইতাম, ছাগলের ঘাস কাটতে যাইতাম, চকের মধ্যে হঠাৎ আমার মা আসতো, ওইখান থেকে আমাদের নিয়ে চলে যেত, মানে বাড়িতে না বললা চুরি করে। তো যাদের সাথে যাইতাম শুধু তাদের বলতাম যে কই যে আমরা মার সাথে চলে গেছি।
সৎমা অত্যাচার করতো? সৎমা কি খাবার দাবার ঠিক মতো দিত?
না, আমরা সৎমার কাছে সাথে খাই নাই। আমার দাদা দাদি আছে, চাচা আছে, তাদের সাথে খাইতাম। আমার আব্বা আমার সৎমা খাইতো।
আলাদা আলাদা?
হ্যাঁ, তো আমাদের ভাই বোনের খরচটা আমার বাবা দিত।
আচ্ছা আচ্ছা।
হঠাৎ আমার সৎমা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, তো একটা পর্যায়ে আমার অনেক মারছে আমার সৎমা। আমার আব্বা বাড়িতে নাই, আমি কারো কাছে বলি নাই মারছে। তো আমার প্রতিবেশী একটা কাকি আছে, ওই কাকিটা আমার ছোট কাকার কাছে বলছে
আচ্ছা
যে আমি যে বয়ে বাড়িতে যাই না আমার ডাকতেছে। পরে তো আমি বয়ে বাড়িতে যাই না আমার ডাকতেছে, কাকা কাকা আমার আনতে যায়, আমি দৌড়াই।
আচ্ছা,
ভাবছি যে হয়তো যদি আবার কাকাও মারে। তারপর আমার প্রতিবেশী কাকি বলতেছে যে ওরে আজকে ওর মা অনেক মার দিছে। এই কথা শুনে আমার কাকা গিয়া কারো কাছে কোনো কিছু না জিজ্ঞেস করে আমার সৎ মারে গিয়া মারছে।
কাকা গিয়ে মানে তার তো ভাবি হয় এক অর্থে।
হ্যাঁ হ্যাঁ,
ভাবি গায়ে হাত তুলেছে।
হ্যাঁ, মানে মারছে যে ওই অপরাধ করছে ভালো কথা, আমাদের কাছে কই তো আর এমন কি অপরাধ করছে যে এমনের মার দিছে। মানে অনেক আদর করতো, তো আমার আমার মারছে কথাটা শুনে সহ্য করতে পারে নাই।
আচ্ছা আচ্ছা।
এখন ভাবির শরীরে হাত উঠাইছে, এখন আমার আব্বাও আমার কাকার সাথে ঝগড়া করছে। এখানে আমার কোনো ই নাই। তো এক পর্যায়ে অনেক মারামারি করে আমার সৎমারে আর আমার বাপের বাড়ি থেকে বের করে দেয়
সবাই মিলে।
হ্যাঁ, বের করে দেয়, আমাদের সাথে দেয় না।
তারপর
তারপর টঙ্গিতে এসে আমার আব্বা থাকে আমার সৎমারে নিয়ে। তো থাকে সবাই, যাই হোক, আমার বাপের বাড়ি ছাড়ছে, বিয়ে করছে, কিন্তু আমাদের ভাই বোনকে ছাড়ে নাই। আমাদের ভাই বোনদের প্রতি মাসে মাসে টাকা দিত, খাবার দিত, যখন যা লাগতো দিয়ে আসতো।
আচ্ছা আচ্ছা।
যখন আমি 3 বছর ব্র্যাক স্কুলে পড়ছি, তো যখন প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি হয়েছি ক্লাস 4-এ, তখন আমার আব্বা শুইনা আইসা আমাদের গ্রামের বাজারে দোকান বাকি করে দিত,
যাতে আপনি ওখান থেকে নিয়ে খেতে পারেন।
হ্যাঁ, যে ওরা ভাই বোন যা চায় দিয়েন, যে মাস শেষে আমি টাকা দিব।
আচ্ছা আচ্ছা।
তো ভাইয়া এমন করে আমার একটা ফুফু আছে,
বাবার সঙ্গে থাকতে পারতেন তো, থাকেননি কেন? বাবাকে দিত না?
না, আমাদের আমার দাদা দাদি চাচারা দেয় নাই। তারপর আমার একটা ফুফু আছে, আমার ফুফুটা অনেক খারাপ। আমার ফুফুটা স্বামী বাড়ি থেকে ডিভোর্স করে চলে আসে, আমি যখন ক্লাস 4-এ উঠি তখন তখন থেকে আমাদের বাড়িতে থাকে।
আচ্ছা।
তো আমি ক্লাস 4-এ উঠার সময় প্রথমে তো আমার কাকারা সবাই অবিবাহিত ছিল, তো আমার 2টা কাকা বিয়ে করে।
আচ্ছা।
তো 2টা কাকা বিয়ে করে আমার 2টা কাকি আসে, সবাই বলে যে আমগো ভাই বোনের কথা, যে তাদের জন্য কোনো যত্ন না হয়। তো যতদিন তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে হয় নাই, ততদিন আমাদের অনেক ই করছে। যখন তাদের সংসার হয়েছে তখন থেকে দূরত্বটা বাইরে গেছে। তো আমার ফুফুটা যখন বাড়িতে চলে আসছে, তখন আমার আব্বা প্রতি মাসে আমাদের চাউলের বস্তা পাঠাইতো, বাজারে টাকা দিত, করতো। তো দেখা গেছে কি, চাউলের বস্তা আমার দাদি তো বুড়া মানুষ পাক করতে পারতো না, আমার ফুফু চলে আসতো, আমার ফুফু করে, আমার ফুফু চুরি করে করে মানুষের কাছে বিক্রি করে দিত, মানে ওর নিজেরই করতো, আয় করতো। তা আমরা বুঝতাম না, দেখা গেছে খাওয়ার সময় মানে আমাদের যে খাবার দিত পেট ভরতো না। দেখার সময় আমরা ভাই বোন মানে ভাত পাইছি, তরকারি পাইছি, যাই পাইছি চুরি করে করে নিয়ে খাইছি।
মানে নিজের দাদির বাড়িতে এই ফুপু আসার পরে ফুপু দিত, ফুপুর দায়িত্ব চলে গিয়েছে।
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এর আগে কে দিত?
এর আগে আমার দাদি ছিল।
আচ্ছা, তো ওই সময়টাতে খাবার দাবার শর্ট পড়তো?
হ্যাঁ,
চুরি করে খেতে হতো।
আমার ফুপু আসার পর থেকে আমরা চুরি করে করে খাইতাম।
আচ্ছা,
কারণ
মানে পেট ভরতো না?
না, দেখা গেছে যেদিন আমার আব্বা বাড়িতে আসতো, আমার আব্বা বাড়িতে আসলে মানে সবার বাজার টাজার করলে, রান্না বান্না করলে সবাই একসাথে নিয়ে বৈশাখ খাইতো। তো যদি বলছে অনেক সময় মানে আব্বা গেলে গা ফুপু মারতো, ওই ভয়ে আব্বার কাছে বলি নাই যে থাক, কারণ জানি যে যদি সৎমার কাছে গেলে সৎমা মারে, থাক তার সাথে বলো বাড়িতেই মার খাই, ওই ভয়ে বলি নাই। তো আমার আস্তে আস্তে প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ঢুকছি, ক্লাস 6-এ উঠলাম। আমার লেখাপড়া খরচ যা আছে সব আমার আব্বাই দেয়, আমার চাচারাও দেয়। আর আমার সবার ছোট কাকা যেটা, ওইটা তখনও বিয়ে করে নাই। আমার স্কুলের বই খাতা, স্কুল ড্রেস, মানে যাবতীয় লাগতো খরচ আমার কাকাটা কাজ করতো, কাজ করি না মানে আমার কাকার কাজের টাকাটা সম্পূর্ণ আমার পিছনে খরচ করতো। তো আমার আব্বার কাছে তেমন চাইতাম না। তো এরকম করতে করতে ভাইয়া দেখা গেছে যে আমার আব্বাও তো সব দিয়ে পারে না, কারণ আমাদের ভাই বোনের ই করতে গেলে আমার আব্বা আরো 4-5 জন মানুষের খাবার সহায় দিতে হয়।
কেন?
মানে আমগো ভাই বোন যে পালে দেখা বললাম না, যে আমার কাকারা বিয়ে করার পরে একটু দূরত্ব বেড়ে গেছে, বউ আসার পরে মানে আমার দাদা দাদির কেউ খাবার দিব না,
মানে দিলে আপনাদেরকে খাওয়াবে
হ্যাঁ
এই
হ্যাঁ
কারণে। দিস ইজ ভেরি মাচ ট্রু। একটা গ্রামীণ যৌথ পরিবারে যেটা হয়, বিশেষ করে দাদি যিনি থাকেন তার যদি চারটা পাঁচটা ছেলে থাকে, সবার মধ্যে এক ধরনের অদৃশ্য কম্পিটিশন কাজ করে, ইন এ ব্যাড সেন্স, যে আজকে দুপুরের খাবারটা আমরা দিব না, অমুকে দিবে, অমুকে দিব না, তোমুকে দেবে। আমি ঠিক জানি না একবার প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ যারা আছে তারা এটা শুনছেন কিনা, শুনলে হয়তো আমার সাথে একমত পোষণ করবেন। একটা জিনিস চিন্তা করে দেখুন তো, যে মা কিংবা যে বাবা কষ্ট করে আপনাদেরকে বড় করলো, যারা পাঁচ ভাই বোন বা তিন চার ভাই বোন আছেন, একটা মাত্র দুপুরের খাবার কিংবা সকালের খাবার কিংবা রাতের খাবার এই পরিবার দিবে না ওই পরিবার দিবে, ছোট ভাই দিবে না বড় ভাই দিবে, আবার দিলে সে নিজে খাবে না অন্য কাউকে খাওয়াবে, কতটা মানে কতটা নিচু মনের হলে, কতটা মানে অমানুষ হলে একটা ছেলে বা একটা সন্তান বা একটা মেয়ের মধ্যে ধরনের চিন্তা আসতে পারে বাবা মাকে নিয়ে। আরে বাবা আপনি সেবা করার সুযোগ পেয়েছেন, বাবা মা জীবিত আছে, মানে আপনি তো সবার আগে গিয়ে বলবেন যে আজকের খাবার আমি দিব, মানে খুবই লজ্জাজনক। আর সেখানে যদি নাতিপুত্র থাকলে তো আরো সবার মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয় যে না একটা ভালো খাবার দিব, এটা তো সে নিজে খাবে না, সেটা তো নাতিপুত্রে খাওয়াবে, সুতরাং দিয়ে কি হবে, দিব না। এগুলো কিন্তু আমি যেটা বলছি একেবারে রিয়েল কাহিনী।
আমার আব্বাও একবারে ইয়ে হয়ে গেছে, তো একটা পর্যায়ে এরকম করতে করতে যখন কেউ খাবার দেয় না, যে খাবার দিলেই নাকি আমাদের ভাই বোনদের খাওয়াইলাম আমাদের আদর করে, বিশেষ করে আমার চাচাদের যখন বাচ্চা হয়েছে তখন থেকে হিংসাটা আর একটু বাইরে গেছে, যে সব আমাদের করে ওদের ছোট ছোট বাচ্চা কোলে নেয় নাই করে না, এখনো নাকি
হিংসাটারও বাল লাগে থেকে,
হ্যাঁ যে আমি বড় হয়ে গেছি তারপরেও নাকি এখনো যদি পারে তে আমারে কোলে নিয়ে হাঁটবো, এরকম ধরনের অনেক কিছু বলতো। তো আমার দাদি কথা বলতো না,
আচ্ছা,
কারণ কথা বললে ঝগড়া, কথা বলতো না।
আচ্ছা,
আমার মায়ের তো আর কোনো খবরই নাই। নানি বাড়িতে যে শেষ একবার মাই খাইছে, আমাদের ভাই বোন একবার চুরি, আমি পিছনে একটা কথা ফালাই আসছি, যে আমাদের ভাই বোনকে আমার মা একবার চুরি করে নিয়ে আসছে, তো আমার দাদি অনেক মানুষ টানুষ নিয়ে আমাদের এলাকার মেম্বার টেম্বার নিয়ে পরে আমাদের গিয়ে আনছে।
তো এই যে সিচুয়েশন গুলো আপনি দেখতেন, মা একবার টানাহেচড়া করছে, বাবা নিজের কাছে নেই, দাদির বাড়িতে মানুষজন ভালো চোখে দেখে আবার দেখে না, কেমন লাগতো ছোটবেলায়? এই প্রশ্নটা আমি একেবারে বেকুবের মতোই করলাম, একটা শিশুর মনে তখন কেমন লাগতে পারে, যারা এই ভুক্তভোগী হয়েছেন তারাই কেবল বুঝতে পারবেন, তারপর ওর মুখ থেকে আমরা একটু শুনতে চাই।
ভাইয়া যখন সবার কাছ থেকে এরকমই করতো তখন কারো কাছে বলতেও পারতাম না, নিজে সহ্য করতে পারতাম না, তো দেখা গেছে অনেক দূরে যেয়ে বৈশা হয়তো কিছুক্ষণ কাঁদতাম আর বলতাম যে আল্লাহ আমাদের ভাগ্যে তুমি এই লেখছিল, যে আজকে আমার মা বাবা তাই কেউ নাই।
এক্স্যাক্টলি, বাপ মা থেকেও এতিম,
তো অনেক দূরে থেকে বৈশা বৈশা কান্দা মনটা হালকা করে বাড়িতে আসতাম।
ক্লাস সিক্স এর ঘটনা আপনি বলতেছিলেন, বলেন ক্লাস সিক্স এর পর থেকে শুনি।
তারপর ক্লাস সিক্স এ উঠার পরে যখন আসতে ক্লাস সিক্স উঠার পরে ওই সময় পুরো খরচই আমার কাকা দিছে ছোটটা,
জি
ছোট কাকা দেওয়ার পরে আমি যখন ক্লাস সেভেন এ উঠি তখন আমার কাকা বিয়ে করছে।
আচ্ছা,
আমার কাকা বিয়ে করছে, বিয়ে করার পরেও যে দেখা গেছে যে আমার কাকি একটা জিনিস লাগবে, আমার কাকি বলছে, তো আমি যদি বলছি যে কাকা আমার জিনিসটা নাই, তো দেখা গেছে কাকার কাছে 10টা টাকাই আছে, কিন্তু কাকিরও দিতে হইব, জিনিসটা না দিলে না হইব, কিন্তু আমি যদি বলতাম তো ওই জিনিসটা না দিয়ে আমারে দিত।
আচ্ছা আচ্ছা,
তো এরা দেখা আমার কাকি মানে অনেক আজেবাজে কথা বলতো, তো আজেবাজে কথা বললে আমার কাকি অনেক মারতো আমার কাকা। কাকির জন্য তো যদি বলতো যে একটু খাও এটুক সকালে রোকসানারে দিও,
আচ্ছা
সেই ঝগড়া করতো,
মানে আপনাদেরকে সহ্য করতে পারতো না আরকি।
না,
আচ্ছা, তখন কি কাকার বাচ্চা কাছে কিছু হয়েছে?
না না,
কোনো বাচ্চা কাছে ছিল
না, হয় নাই।
আচ্ছা,
তো এরকম করতো, তো কাকার কাছে আমি ভয়ে একবার যদি বলতাম তো আবার বলতাম না,
যে মারামারি করবে।
হ্যাঁ, আমার আব্বার কাছে বললে আমার আব্বা বলতো যে আমি আর কি করবো, আমি তো করে খাওয়াই আমার ই করতাম, লেখাপড়া করার মতো খরচ দিতে পারতাম না, ঠিক আছে, তো দিত না। তো দেখা গেছে যদি আমার একটা খাতা শেষ হইতো যখন দেখছি যে আর পারতেছি না, তখন যে কাকারে বলতাম আমার খাতা নেই, নয়তো যে স্কুলে যাওয়ার সময় যদি 2 টাকা 3 টাকা দিত কাকা কি দাদা, ওই টাকাটা আমি রাইখা দিতাম। রাইখা দিয়া একটা কলম শেষ হইতো, ওই সময় একটা কলম 3 টাকা ছিল, কলম শেষ হইতো আমি একটা কলম নিয়ে আসতাম, যে তাও কিনা খাতা বানাইতাম। সবাই এমনি খাতা কিনে আনতো, আমি দিস্তা তাও কিনা খাতা বানাইতাম। সবাই একটা স্কুল ড্রেস দেখতাম 6 মাস পড়তো, আর আমি একটা স্কুল ড্রেস 2 বছর পড়তাম। এরকম করতে করতে আমার ক্লাস 7টা শেষ হলো। যখন ক্লাস 8 উঠছি তো ভালোই, নিজের ইতে যতটুকু পারছি, আমি ফেল করি নাই কোনো ইতে। প্রাইভেট পড়া কি জিনিস ভাই আমি জানি না, আমি বলতে পারবো না। তো যখন ক্লাস 8 উঠি তখন আমার আব্বা সবাই বলে যে এখন তোমার মেয়ে বড় হয়েছে, আর গ্রামে বিশেষ করে যা হয় আর কি, যে এখন মেয়ে বড় হয়েছে, এখন মেয়ে এই বাড়িতে যায় ওই বাড়িতে যায়, সন্ধ্যার পরে ঘরে থাকে না, বাড়িতে এসে বড়,
এইসব কমপ্লেন দেওয়া শুরু করে।
হ্যাঁ, মানে গ্রাম এলাকা তো দেখা গেছে, আমাদের এখানে টিভি নাই, টিভি দেখতাম ওই সময় একটা অনুষ্ঠান হতো যে আলিফ লাইলা, তো ওই অনুষ্ঠানটা দেখার জন্য দৌড়াইতাম। তারপর যে আমাদের গ্রামে সবার কাছ থেকে 10 টাকা 5 টাকা করে উঠাইয়া যে বিডুয়না দেখতো সবাই, যে হ্যাঁ, তো ওদের মধ্যে যাইতাম দেখতাম। তো এদিনিয়া সবাই মানে বলতো আব্বারে, তো আমার আব্বা বলছে যে ঠিকই তো, যে যাই হোক আমার সন্তান। তো আমার আব্বা বাড়িতে এসে পড়ছে, আমার আব্বা বাড়িতে এসে পড়ছে, বাড়িতে আসার পরে
আপনাদের জন্য বাড়িতে চলে এসছে।
হ্যাঁ, তো দেখা গেছে যে আমার আব্বা বাড়িতে আইসা, তো আমাদের ঘর টোর তো আগে সব ব্যাঙ্গা টেঙ্গা লাগছিল, আবার ঘর টোর উঠাইছে ই করছে, তো আমি কখনো ই করতাম না। তো আমার আব্বা বাড়িতে আসার পর আমি শুধু আমার আব্বার কাছে শুইতে চাইতাম।
আচ্ছা,
মানে সবাই আমার অনেক বকতো, অনেক বোকা চোকা করতো, এমনকি আমার অনেক মারতো এটা নিয়ে,
যে বাবার কাছে কেন যাস,
যে আমি বড় হয়েছি আমার লজ্জা নাই, এই নাই সেই নাই।
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, বাবারা তো কখনো পানিনি। এবং যখন আপনি ক্লাস 7 এ পড়েন, তখনকার ঘটনা এটা না, ক্লাস 7 8
ক্লাস 8
ক্লাস 8 এর ঘটনা, এই সময় যখন বাবার কাছে গেল পিতৃস্নেহ পাওয়ার জন্য, তখন আবার সামাজিক ভাবে তার দিকে, হয়তো সেটা সমাজের দিক থেকে ঠিকই আছে, অন্যরকম একটা সেন্স তার উপর চড়াও হচ্ছে। বুঝুন, একটা মানুষের বেড়ে ওঠার জায়গাটা থেকে, একটা নারীর বেড়ে ওঠার জায়গাটা থেকে কতটা কঠিন হতে পারে যেটা ছিল রোজির শৈশব। প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা বলি, যে সিচুয়েশনে যেই পরিবেশে শিশুকে আমরা বড় করছি, সামহাও তার ক্যারেক্টারের মধ্যে, তার চরিত্রের মধ্যে এবং তার চিন্তা ভাবনার মধ্যে সেই পরিবেশটাকে সে অ্যাডাপ্ট করে, এবং এটার রেজাল্ট তার জীবনে পড়ে, শুধুমাত্র তার জীবনে পড়ে না, তার চারপাশের যে পরিবেশ আছে সেই পরিবেশের উপরে পড়ে, কারণ সে সেভাবেই অ্যাক্ট করতে থাকে। আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের, হ্যাঁ 4 মিনিটের বিরতি, 4 মিনিট পরে আমরা রোজিকে নিয়ে আবারও ফিরে আসবো। তাকে নিয়ে একটা ভিডিও আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তাকে দেখতে আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার এই পেজটির মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আমি আরজে কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে জীবনের গল্প নিয়ে আছে রোজি, রোকসানা আক্তার রোজি, তার কাছে আমরা কথা না বাড়ি আবারও ফিরছি। তারপর
হ্যাঁ, তখন আমার আব্বা বাড়িতে আসার পর মানে আমি আমার দাদিকে ছাড়া আমার ঘুম আসতো না, আমার দাদিকে ছাড়া আমি কারো কাছে শুইতাম না। যতক্ষণ আমার দাদি আমার পাশে না শুইত ততক্ষণ আমি শুইতাম না, আমার দাদির সাথে সাথে হারতাম। তো আমার আব্বা আসার পরে আমি আর কারো কাছে যাই না। তো আমি জানি যে আমার জায়গা দিব না, তো কি করতাম আব্বার সাথে ঘুমানোর জন্য মানে সন্ধ্যাবেলায় যে শুয়া ঘুমের ভান করে থাকতাম, যে হয়তো যদি ঘুমাই থাকি বলবো যে থাক ঘুমাই গেছে, ডাকাডাকি করলো মানে আমি উঠতাম না, বুঝাইতাম যে আমি ঘুমাই গেছি।
মানে বাবা ডাকলেও আপনি যেতেন না?
না, আমার আব্বা বলতো যে আচ্ছা থাক শুয়ে থাক।
আচ্ছা আচ্ছা।
তো আমার সৎমা
মানে বাবার কাছে কি আপনি থাকতেন কিন্তু কেউ ডাকলেও আপনি বাবার কাছ থেকে উঠতেন না?
না।
আচ্ছা।
তো যে নিউজটি এসেছি পরীক্ষা দিছি, বৈষম্য ভাইয়া মাঝখানে আরেকটা কথা বলি যে আমার প্রতিবেশী একটা কাকা ডাকতাম, ওনার একটা শালা আসতো, আমরা মামা ডাকতাম, দুষ্টামি করতাম। তো উনি ডেলি প্রতিদিন আসতো, বিকাল দিকে আসতো। তো আসলে মানে ওই সময় কি প্রেম ভালোবাসা বুঝতাম না।
কি আসতো যেন?
মানে আমার কাকার শালা।
কাকার শালা? আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, প্রতিবেশী কাকার শালা। তো আসতো, তো প্রতিদিন বিকালে আসতো, আমরা দুষ্টামি করতাম, মামা ডাকতাম। তো কাকার শালা তো মামা, যে আমার চাচাতো বোন আছে ওর মামা ডাকে, তো আমার বোন মামা ডাকলাম, মামা না মামা ডাকতাম। তো এরকম করার পরে ভাইয়া ঘটনা হয়েছে, আমাদের প্রতিবেশী একটা চাচাতো ভাই আছে, সে আগে বিয়ে করছে।
আচ্ছা
ঠিক আছে। সে একটা বিয়ে করছে, তার একটা বাচ্চাও আছে, তারপর বউটা সে ছেড়ে দিছে। তো বউটা ছেড়ে দেওয়ার পরে দেখতাম আমার দাদার সাথে আসতো আমাদের বাড়িতে, করতো, তো আমরা দুষ্টামি করতাম। তো হঠাৎ আমার বিয়ের প্রস্তাব দেয়।
ওই ছেলে প্রস্তাব দেয়?
হ্যাঁ,
দাদার কাছে
না, আমার দাদার কাছে সরাসরি দেয় না, অন্য একজন দিয়ে আমার দাদার কাছে।
ওনার কি ছেলে মেয়ে ছিল?
হ্যাঁ,
ছেলে মেয়ে থাকা অবস্থায় ছেড়ে দিয়েছে, ওই অবস্থায় আপনাকে বিয়ের প্রস্তাব দেয়?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা।
তো বিয়ে প্রস্তাব দেওয়ার পরে মানে জানে যে মানে ওটা সেও মানে এই বিয়েটা নিজের ইচ্ছাতে করে নাই, পরে আটকায় বিয়েটা করানো হয়েছে।
আচ্ছা।
সে কারণে মানে সে ই করতে পারে নাই।
ওকে।
তারপরে আমার দাদা একদিন দুদিন তিন দিন ই করতে করতে, তো সে প্রতিদিন কথাটা যখন অন্য কাদের দিয়ে বলাইছে, বলানোর পরে সে প্রতিদিন আমার দাদার কাছে এসে বসে থাকতো। আমি যখন এই কথাটা শুনছি, শোনার পর থেকে যদি দেখতাম ওরে, যতক্ষণ দেখতাম যে হ্যাঁ আমাদের বাড়িতে আছে, ততক্ষণ আমি বাড়িতে আসতাম না,
পছন্দ করতেন না?
না।
ওই সময়টাতে কাউকে কি নিজের মন থেকে ভালো লাগতো?
না,
ভালো লাগতো না। আচ্ছা। ক্লাস আমি এসএসসি পরীক্ষার পরের কথা বলছি না, তাই?
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। তো সারাক্ষণ স্কুল নাই, কিছু নাই, সারাক্ষণ ঘুরতাম, খেলতাম, খাইতাম। তো যতক্ষণ দেখতাম হ্যাঁ আসতো, ততক্ষণ আমি বাড়িতে আসতাম না। সেই আমাদের বাড়ির পিছনে একটা অনেক বড় একটা বন আছে, বনের মধ্যে যাই সবাই মিলা এই যে দাঁড়িয়ে খেলতাম, সন্ধ্যা পরে বাড়িতে আসতাম। তারপর আমার দাদা আমার কয় যে হ্যাঁ পড়াতে পড়াতে আমার দাদার ফালাই দেয়, আমার দাদারও দাদিরও। তো ওরা রাজি হয়ে যায়, রাজি হইয়া আমার কয়। তা আমি তো এটার মধ্যে কোনো সময় রাজি না। তো এর মাঝখান দিয়ে আমার সৎমা উঠায় কি যে আমি এর সাথে প্রেম করছি, আমি এর সাথে প্রেম করছি, কারণ হ্যাঁ আমার বিয়ে করতে না পারলে হ্যাঁ ফাঁসি দিয়ে মরে যাবো, বিষ খাইবো, কারণ আমি বিয়ে করবো নাকে, রাজি নাকে।
মানে যে ছেলেটা এসে এরকম করছে আপনাদের বাড়িতে কাজ করে দিচ্ছে, সেই ছেলের সঙ্গে এই ধরনের কথা তোলে?
হ্যাঁ, আমার সৎমা।
আচ্ছা।
যে না তো প্রতিদিন হ্যাঁ বইতে, অথচ আমি মনে হয় তার সাথে ভালো করে কোনো দিন
কথাও বলেনি, কথা বলেনি। আচ্ছা।
তো এরকম করার পরে তো আমার দাদা দাদি বলতো যে আমার নাতিটা ছোট থেকে ফালসি, এদের আবার অনেক জায়গা জমিন ছিল, ঠিক আছে, আমাদের তুলনায় অনেক ছিল।
আচ্ছা।
তো গ্রামের মানুষ যা বুঝে আর কি, যে ঘরের ভাত খায় আর কিছু না হোক, অন্তত তিন বেলা আমার নাতি পেট ভরে এখন ভাত খাইতে পারবো।
আচ্ছা।
আমার দাদা দাদি ওটা বলতো।
আচ্ছা।
তো বলার পরে যাই হোক, একটা পর্যায়ে মানে সবার ইয়েতে গ্রামের ই পর্যন্ত, পরে একটা পর্যায়ে রাজি হইলাম।
আপনি রাজি হয়ে যান ওই লোকটাকে বিয়ে করার?
হ্যাঁ, একটা পর্যায়ে রাজি হইলাম।
লোকটার নাম কি ছিল?
আমার নাম মন্না।
মন্না ছিল। আপনার চেয়ে বয়সে কত বড় ছিল?
আমার চেয়ে বয়স মনে হয় 8-10 বছর।
8-10 বছরের বড় হবে। আগে একটা বিয়ে করা ছিল এবং ওই সংসারে বাচ্চাও ছিল। কয়টা বাচ্চা ছিল?
একটা।
একটি বাচ্চা ছিল, ছেলে না মেয়ে?
মেয়ে।
মেয়ে ছিল। কত বছর বয়স
ওই মেয়েটা? হওয়ার 1 মাস না 2 মাস পরে বউটা ছেড়ে দিয়েছে।
মেয়েটা কি আপনার এই ভদ্রলোকের সঙ্গে ছিল নাকি নিয়ে গিয়েছিল?
নিয়ে
গিয়েছিল। তো সবাই মোটামুটি জোরাজুরি করাতে আপনি রাজি হয়ে গেলেন?
হ্যাঁ, একটা পর্যায়ে মানে আমার দাদি দাদা অনেক কান্নাকাটি করে যে তোর সারা জীবন অনেক কষ্ট করছস, অনেক কি করছস, মানে
এই ছেলের কাছে গেলাম তো তিন বেলা খেতে পারবি?
হ্যাঁ, যে আর কিছু না পাস, তিন বেলা ভাত খেতে বিপেট বুঝা, ঠিক আছে। রেডি করে আমার আব্বা কিন্তু রাজি না। তা আমার আব্বার আমার স্বপ্ন যখন ভুল বুঝাইছে যে আমি প্রেম করছি অন বিয়ে দিত ওনাকে, তখন থেকে আমার আব্বাও আমার আর দেখতে পারে না। ঠিক আছে, তো কি করবো, রাজি হয়েছি, বিয়ে দিল। তো ভাইয়া 5-6 মাস ভালো সংসার করছি, এখন সবাইতে মাইনা নিচ্ছি, কি করবো। আর এমন তো না যে আমি কারোর সাথে প্রেম করতাম, কারো ভালোবাসতাম, যার কারণে আমার কোনো অমন নিচ্ছে কি। তো 5-6 মাস ভালো থাকার পরে, 5-6 মাস পর থেকে সে আমারে মানে অনেক টর্চারিং করে, যে আমার বাপের বাড়ি থেকে এটা দেয় না, সেটা দেয় না। ওই যে 5,000 টাকা যৌতুক দেওয়ার কথা ছিল,
5,000 টাকা, আচ্ছা,
5,000 টাকা যৌতুক দেওয়ার কথা ছিল, 3,000 টাকা দিচ্ছে, 2,000 টাকা পাওনা ছিল।
আচ্ছা,
আমার বাবা বলছে যে পরে দিব, তো এটা নিয়ে অনেক কথা বলতো। তো ওই সময় আমার একটা বেবি কনসেপ্ট করি আমি। তো যখন শুনছে যে আমার বাচ্চা হবে, তখন আমার আব্বা আমাকে বাড়িতে নিয়ে আসছে।
আচ্ছা, বাবা কি তখন সৎমাকে নিয়ে দাদার সঙ্গেই থাকতো?
হ্যাঁ, বাড়িতেই থাকতো। এখন মানে আমার আব্বা বিয়ের পরে মানে আমার কষ্ট হবে দেখা, বাজার তো মানে আমার স্বামীর বাড়ির সাথেই বাজার, আমার স্বামীর বাড়ি পার হয়ে আমাদের বাড়ি আসতে হয়। তো আমার আব্বা বাজার করলে দেখবে দুটা মাছ কিনলে একটা মাছ আমার জন্য কিন্তু একটা বাড়িতে নিয়ে আসতো।
আচ্ছা,
মানে মনে হয় না ভাইয়া আমি সংসার করছি, ঠিক আছে, আমার স্বামীর রোজগারের টাকা মনে হয় না আমি খাইছি,
মানে সবসময় বাবাই দিয়ে আসতো,
সব আমার বাবারটাই। তো এরকম করার পরে যখন শুনছে, তা আমি তো বুঝতে পারি নাই যে আমার বাচ্চা হয়েছে। তো আমার শাশুড়ি শুনে বলতো মানে যে কার বাচ্চা কিসের বাচ্চা আমরা শুনছি না, মানে এত গ্রামের মধ্যে কি নিয়ম, এই বাচ্চা বলে বলে কি শাশুড়ি গিয়া আমার বাপের গিয়া হলুদ দিত, ই করতো, তা আমি জানি না, বুঝি না। তা আমার আব্বা নিয়ে আসতে কয়ে যে জামন সে, তাও মানে তাদের অনেক শখ একটা নাতি। তো আমার আব্বা নিয়ে আসছে যখন আমি 6 মাসে প্রেগনেন্ট, তখন থেকে আমার নিয়ে আসছে। তো তখন থেকে আমারে আমার স্বামীর আমার বাপে খাওয়াইতেছে 6 মাস থেকে।
খাওয়াচ্ছে মানে কিভাবে?
মানে আমাদের বাড়িতে নিয়ে আসছে আমার স্বামী, ও আমার সাথে আমার স্বামীও চলে আসছে, কারণ আমার স্বামী কাজ করে ঠিক আছে, কিন্তু ওর কাজের টাকা দেয় না, মানে আমাদের উপরে খায়।
এটা তো খুবই লজ্জাজনক কথা হলো তাহলে।
ঠিক আছে,
হ্যাঁ,
তো আমার ছেলে হলো, ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে মানে সবাই অনেক খুশি। তো ছেলে হওয়ার পরে ছেলে আমি 6 মাসের গর্ভবতী অবস্থায় বাড়িতে গেছি, আমার ছেলেটা হওয়ার 3 মাস পরে আমার শ্বশুর বাড়িতে আসে। তো এখন তো আমার ছেলে আমার সাথে দিব না, আমার আব্বা যে হেরা সারা আমার ছেলেটার নাম রাখছে নাইম, তো নাইম যে সারা আমার আব্বা থাকতে পারে না। তো আমার যে ভাইয়া বাচ্চা হয়েছে আমি মানে ওইরকম আমার কোনো ই নাই। তো আমার আব্বা বলতো যে এই বাচ্চাটা ই করে লেবো, বুকের দুধ খাওয়াবো বাচ্চা তো রাখা, যখন কানতো আমার আব্বা কুলে করে নিয়ে আসতো আমার শ্বশুর বাড়ি, যে একটু বুকের দুধ খাওয়াইলে আমার আব্বা নিয়ে চলে যেত,
মানে কাছাকাছি ছিল নাকি আপনাদের?
হ্যাঁ, পাশাপাশি নিয়ে যেত। তো যখন আমার বড় ছেলেটার বয়স 7-8 মাস, তখন মানে আমার উপর টর্চারিংটা একটু বাইরে যায়,
এই যৌতুককে কেন্দ্র করে।
হ্যাঁ,
আচ্ছা,
তো বাইরে যায় একটা পর্যায়ে, আমারে একদিন আমারে অনেক মারে, আমার স্বামী, আমার শাশুড়ি আর আমার জাল তিনজনে মিলে
গায়ে হাত তোলে।
হ্যাঁ, মানে রাতকে বেলা
কি কি কারণে গায়ে হাত তোলে?
মানে টাকাটা নিয়া, মানে প্রতিদিন বলতো যে টাকার কথা। তো দেখা গেছে পরে সহ্য করতে না পারি আমি বলছি যে আপনারা যে 2,000 টাকা পান না, 2,000 টাকা কি আপনারা দিয়ে আসছিলেন, আর এ পর্যন্ত যে আমার বাসে যে খাওয়াইতেছে ই করতেছে হিরা দেন না, 2,000 টাকাই দেন, দিত না, শুধু এটাই বলছি। তো আমি নাকি আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছি, এটা নিয়ে আমার শাশুড়ি এরা ঝগড়া করতেছে, তা ভাই আমারে বকতেছে ই করতেছে, মানে আমিও কথা কাটাকাটি করতেছি, এমন সব আমার স্বামী শুনছে। শুনছে বলে তো এত আগে থেকেই আমার শাশুড়ির কথা শুনে, আমার শাশুড়ি যা বলে তাই।
কি কাজ করতো উনি?
রিক্সা চালাতো।
আচ্ছা, পয়সার রোজগার তো খারাপ থাকার কথা না?
না, মানে ইনকাম করতো কিন্তু আমারে অশান্তি করতো, কষ্ট দিত।
আচ্ছা,
তো দেখা গেছে যে কষ্ট দেওয়ার পরে আমারে আমার বাড়ি দিতে যাইতে দিত না, আমার বাপের বাড়িতে। তো আমার আব্বা মানুষের কাছে শুনে যে আমার এই অশান্তি, মানে রাগ করে আমার আব্বা আসে না। তো আমার আব্বা করতো কি, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা লাকড়ি পাতার টুকরো কুড়াইতে যায় বাড়ির দিকে, ওদের পাতার খাসার ভিতরে বাড়ির মধ্যে ভাত তরকারি মানে পাতার ভিতরে কুড়ে দিয়ে দেয়। তো এডি দেখলে তো আমার শাশুড়ি আরো ঝগড়া করতো। আমি করতাম কি, আমার প্রতিবেশী একটা জালের ঘরে যাইয়া এডি খাইতাম, খাইয়া আবার মানে এগুলা পাগর রাই খাইতাম। আমার জালের মায়ের আইনা দিত, ওই ঘরে উইয়া খাইতাম, ওই ঘরে আবার রাই খাইতাম। তো এরকম করতে করতে তো ওই দিন ভাইয়া ছিল বৈশাখ মাস, অনেক ঝড় বৃষ্টি অনেক তুফান, তো কথা কাটাকাটির মধ্যে আমার মারে তো এমন মায়ের দিচ্ছে, তো ঝড় বৃষ্টির মধ্যে গ্রাম এলাকায় এমনিতেও কারো ঘরে কেউ যায় না, ঠিক আছে। সন্ধ্যার পরে কিভাবে জানি কেমন একবারে নীরব হয়ে যায়, পরে ওরা ভাবছে আমি মারা গেছি। মারা গেছি ভাইবা, মানে আমাদের এখানে একটা জায়গা আছে ভালো না, মানে ওইখানে দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায়, ঠিক আছে, মানে অনেক খারাপ জায়গাটা। তো ওটার মধ্যে মানে অনেক বড় একটা গর্ত আছে, আমাদের গ্রামে তো মাটির ঘর, ঠিক আছে, যে মাটি উঠে গড় দেয় অনেক বড়, মানে এদের মধ্যে মানুষ নামলে উপরে থেকে দেখা যায় না, নিচে থেকে উপরের মানুষ দেখা যায় না। তো এটার মধ্যে পানিয়ে ভর্তি, তো আমি মইরা গেছি ভাইবা, রাত্রে মনে হয় 9:30-10 দিকে, 8:00-9 ভিতরে ঝগড়া হয়েছে, আমার মারছে, তো এতটুকু করতে বলতে পারবো আমি। তারপর যখন আমার আমি অজ্ঞান হয়েছি তখন হেরা ভাবছে মারা গেছি, এখন তো ওদের বয়ে আমার করছে কি, রাত্রি করে তিনজনে নিয়ে মানে ও যাতে আমাদের ফালাই দিয়ে আসছে। আমার বাচ্চা তো আমার বাপের বাড়িতেই থাকে, আমার সাথে থাকে না, তো ফালাই দিয়ে আসছে। পরদিন সকাল 10:00 দিকে যে ছোট ছোট ছেলে মেয়েরা লাকড়ি টুকাইতে যায়, ওরা যায় দেখে আমি এখানে পড়ে রয়েছি। তো ওরা মানে বলতেছে যে আমার ছেলের নাম নাইন, তো যে নাইনের মায় না এই ইয়ের মধ্যে পানির মধ্যে গিয়ে শুয়ে রয়েছে, বুতে ধরছে বুতে ধরছে। তো আমার দাদি না খবরটা শুনে মানে আমার দাদি একদম পাগল হয়ে গেছে, মানে পাগল যারা বলে আমার দাদি আমার বাবা। পরে শুনছি মানুষের কাছে ওরা বলছে যে ওরা কি করছে, আইসা আমার আনছে আমাদের নরসিংদী হাসপাতালে ভর্তি করছে, সদর হাসপাতালে, দুদিন পরে আমার জ্ঞান ফিরছে।
ওরা এই কাজটা করেছে মূলত যাতে করে আপনি যদি মরে যান তাহলে আপনার উপরে দোষ চাপাতে পারে,
বলবে যে আমার মানে ভূতে ধরছে, এই করছে, মানে জায়গাটা ভালো না। তো তো ওরা ওরা করতেছে কি, ওরা বলছে আমার বাপের যে কালকে রাত্রে নাকি আমি আমাদের বাড়িতে গেছি, যে এই তো কইছে নাইম, যে নাইমের অসুখ নাইমে আনতে যায়, আমরা কি জানি।
নাইম মানে আপনার ছেলে?
হ্যাঁ। তো আমি সুস্থ হওয়ার পরে সব বলি খুললা, বলার পরে আমার আব্বাও কইতেছে যে থাক যা হয়েছে এই পর্যন্তই শেষ, পরেও আমি পালমো, ছেড়াও আমি পালমো,
মানে ছেলেটারও পালবে মানে আপনার ছেলে
আর আমারে দিবে না। হ্যাঁ, আমারও পালবে, আমার ছেলেও পালবে, আমার আর দিবে না।
আচ্ছা,
তখন মানে ভাই সংসার কি, জীবনটা কি, বাচ্চা কি একটু একটু বুঝি, তো আমার আর দিবে না। তো আমার আব্বা যা বলে আমি তাই করি। তো আমার আব্বা নিয়ে নারী নির্যাতন একটা মামলা করে
ওই সময়টাতে,
হ্যাঁ, আমাদের নরসিংদী।
আচ্ছা,
টেস্ট কোর্টে। তো আমার আব্বার সাথে যে মামলা করি, তো আমার আব্বা বলতেছে যে আমি চাই না যে তোর সংসারটা ভাঙ্গা থাকে, একটা বাচ্চা হয়েছে, কিন্তু হ্যাঁ একটু শাস্তি দিই। আমার আব্বা আমার বলতো, আর আমার দাদি বলতো যে না আর দিমই না, তো জানা আমি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করবো, আমার নাতিকে আমি খাওয়াবো।
আচ্ছা, তো মামলা করার পরে কি হলো?
তো মামলা করার পরে যখন কি জানি বলে যে নোটিশ আসে, যে মামলা করে আস, তারপরে ওদের বাড়িতে নোটিশ আসছে, আসার পরে নাকি আমার শাশুড়ি তো মানে অনেক দরজাল ওই লোকটারে দৌড়াই দিচ্ছে,
মানে যে নোটিশ নিয়ে আসছে,
হ্যাঁ, নিজের মামলা হয়তো মানে না এই সেই, তোর লোকটাই যাইয়া মানে কোর্টে যায় বলছে।
আচ্ছা,
তো বলার পরে ভাইয়া আমি আর জানি না, আমার লাইফে আমি মানে কোর্ট মামলা দেখি নাই, করি নাই কখনো। তো গেছি, তো যখন মানে হাজিরা ডেট পালাইছে ওই দিন, আমি আমার দাদি আমার আব্বা আমার বাচ্চারা আমার কোলে কোর্টে আসবো। তো বাজারে আমার আব্বা রিক্সা আনতে গেছে, আমরা দাঁড়াইছি, তো যে দোকানের সামনে দাঁড়াইছি ওই দোকানেই বসা ছিল আমার স্বামী। তো আমাদের শোনায় শোনায় বলতেছে যে আজকে যামু যে শ্বশুর বাড়ির লাল দালানের ভাত খাইতে, দেই আমার একে আটকায় হিরায় মানে অনেক কিছু
আপনাদেরকে শুনিয়ে শুনে বলছে।
হ্যাঁ,
ওকে।
তো আমার শাশুড়ি গেছে, আমার বাসুর গেছে, স্বামী গেছে, আমরা গেছি। তো যাওয়ার পরে ভাইয়া আমি শুধু আমার বাচ্চাটা কোলে নিয়ে কাঠগোড়ায় দাঁড়াইছি, এতটুকু বলতে পারবো, শুধু মানে কাঠগোড়ায় দাঁড়াইছি আমার বাচ্চাটা কোলে নিয়ে। আর যে জশাব উনি শুধু আমার বাচ্চাটা দেখলো, আমারে দেখলো, তারপর মানে ওদের আটকাই দিল, ঠিক আছে, আটকাই দিচ্ছে। পরে শুনছি আর কি, দ্বিতীয় হাজিরাতে যাওয়ার দিয়ে পরে শুনছি যে আমার বাচ্চাটা নাকি অনেক কান্না করছে ওর কাছে যাওয়ার জন্য, বাবার কাছে যাওয়ার জন্য। ওই যে যশ সাপ ছিল উনি নাকি দোতলায় ছিল, তারাই নাকি দেখছে যে মানে বাদাম খাইতেছে আর অন্য দুই তিনটা মেয়ের সাথে হাসাহাসি করতেছে। আমার বাচ্চাটা নাকি দুই তিনবার ব্যথাও পাইছে কইরা, তাও ডাক দেয় নাই নাই নাই।
আচ্ছা, তো আটকায় দাও বলে বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে
মানে জেলখানায় নিছে গা,
আপনি জামাইকে জেলখানায় নিল,
অ্যারেস্ট করছে।
আচ্ছা,
তো নেওয়ার পরে এখন হেরা আমার নিব না, তারা যেমনে পারে যত টাকা লাগে এরা মানে ছুড়ে আনবো।
আচ্ছা,
এরকম করতে করতে ভাই অনেক জায়গা বিক্রি করছে আমার শাশুড়ি, বিক্রি করে টাকা খরচ করতে কিন্তু বাইর করতে পারে না।
আচ্ছা,
একটা পর্যায়ে বলতাছে যে দেখেন এর তো নারী নির্যাতন কি জানি মা ও শিশু মামলা না কি জানি মামলা।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মামলার নাম না বললেও চলবে। হ্যাঁ,
তো ওর বউ ছাড়া মামলাটার দাবি রইত না।
মানে আপনি গিয়ে যদি ছাড়াই নিয়ে আসেন তাহলে ছাড়তে পারবেন? ওরে ছাড়তে পারবেন
না, করতে পারবো না।
আচ্ছা,
তো আমার আব্বা বলছে যে ঠিক আছে ওরে বার করে আনমু, কারণ আমার মায়ের নামে কও যে কতটুক জায়গা লিখে দিত। আমার আব্বা বলতেছে কারণ এরা জায়গা লিখে দিব না, অথচ আমার আব্বা যতটুক জায়গার কথা বলছে তার সাথে মানে তিন ডাবল জায়গা ওরা বিক্রি করছে।
আচ্ছা,
তো যখন এক পর্যায়ে পারে না, কারণ বাচ্চারা অনেক কান্দে বাপের জন্য অনেক কান্নাকাটি করে, তো একদিন জেলখানায় যাই দেখার জন্য। ঠিক আছে, যাওয়ার পরে জেলখানার মধ্যে অনেক কান্নাকাটি করে।
আচ্ছা,
তো কান্নাকাটি করার পরে আমার মায়া লাগে, তো বাচ্চাটাও কান্দে, হ্যাঁ ও কান্দে, থাক
মানে জামাইও কান্নাকাটি করছে।
হ্যাঁ, তো ভাবছি যে ভাই জীবনে বাপ মা থাকা সত্ত্বেও বাবা মার আদর পাইছি না, আমার মতো কি আমার সন্তানও কলকাতাটা বাড়িতে বাড়িতে কারো কথা না বললে আমি আমার শাশুড়ির সাথে পড়তে যাই যাইয়া। তো আপোষনামার মধ্যে আমি সিগনেচার করি যে আমরা মীমাংসা হয়ে গেছি, স্বামী স্ত্রী মিলে গেছি। আমি সাইন করে দেওয়ার পরে মানে ওরা জামিন দিয়ে দেয়। সেই কথাটা আমার বাপে শোনার পরে মানে আমার বাপে আরো অনেক রাগ,
কেন তুমি করলে এটা? হ্যাঁ,
যে তোরে মাইরা ফালাই দিছে, হ্যারের জাস্ট একটু শাস্তি দেওয়ার জন্য করছি, তোরে তো কইছি না যে একবারে দিতাম না। অনেক রাগ, হ্যাঁ জেলখানার তা আসার এক সপ্তাহ পরে আমার মামা শ্বশুর আইসা আমার নিচে।
আচ্ছা,
নেওয়ার পরে ও জেলখানাতে বের হওয়ার দুই মাস পরে আমি আবার প্রেগনেন্সি
মানে কনসিভ করেন আবার।
হ্যাঁ,
জেলে ছিল কতদিন?
আমি নাকি ই করম। তারপরে আসার দুই মাস পরে আমি আবার দ্বিতীয় বাচ্চা ই করি, করার পর দেখা গেছে আমার মানে আমি আমার সংসারটা গুছাইতে চাইতেছি, কারণ সে একটা সূত্র ধরছে আমার জন্য, জমি বিক্রি করছে, এই করছে, সেই করছে, মানে ওরা যে ই করছে। আমি যে বলতাম মানে মাঝে মধ্যে ভয় দেখাইতাম যে আমি কিন্তু মামলা উঠাই নেই, আমার অশান্তি করলে মারলে আবার তাম, তো এরা যে মানে একবারে আপোষ নামা দিয়ে দিচ্ছে ওইটা আর আমি জানতাম না। ঠিক আছে, মানে একবারে করে মামলাটা উঠাই নিয়ে আসছি।
তারপরে কি মামলা একবারে তুলে নিয়ে আসছিলেন?
মানে আমি জানতাম না, ওরা বলতো যে জাবিন নামা,
কিন্তু আলটিমেটলি আপনি সাইন টাইন করে একেবারে মামলাটা তুলে দিয়েছেন, যে তার মামলা নাই।
মানে ওরা
ওরা ওই কাজটা করেছে, কিন্তু আপনি হয়ে সাইন করে
দিয়েছেন। জামিন নামা তুমি সই দিলে তোমার মামলা থাকবো, তুমি এর
সাথে খালি
জামিনে বাইর করে নিবা।
আচ্ছা আচ্ছা, কিন্তু আলটিমেটলি মামলাটা উইথড্র করে নিয়েছেন আপনি?
হ্যাঁ।
ওকে, সেটা আপনি বুঝতে পারেননি, আপনাকে কারসাজি করে আপনার কাছ থেকে তুলে দিয়েছে। ঠিক আছে, তারপর?
তো তারপরে ওই আমার আবার অশান্তি করে, তো বারবার তো আর মামলা করা সম্ভব না, কারণ নিজের কাছে একটা ই লাগে। তখন আর মানে বাবার কাছে যাই, মানে কারো কাছে আর বলতেও পারি না যে আমার এরকম করে। তারপরে হ্যাঁ কাজ করে না, একদিন কাজে গেলে দুই দিন কাজে যায় না, দুই দিন গেলে তিন দিন কাজে যায় না, বাজার টাজার আনে না, মানে অনেক কষ্ট। আমি মানুষের বাড়িতে কাজ করি, কাজ করে যা ই করি খাই। তো আমাদের এলাকায় নতুন একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে, তামিল ফ্যাক্টরিতে চাকরি নেই।
আচ্ছা,
ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার পরে
কিসের চাকরিটা?
স্পিনিং মিল মানে গার্মেন্টসে চাকরি।
হ্যাঁ, চাকরি নেই ভাইয়া, বেতন মাত্র পাঁচ, তো আমি আগে কোথাও কাজ করি নাই, 970 টাকা বেতন
ওই কনসেপ্ট করা অবস্থাতেই।
হ্যাঁ,
আচ্ছা,
তো মানে ওই সময় বুঝি নাই যে আমি কি করছি, তারপর যখন বুঝতে পারছি তখন কি করবো এটা নিয়েই আমি কাজ করি। ঠিক আছে, তো এটা নষ্ট করার জন্য অনেক কি করছি, দুদিন হাসপাতালেও গেছি, যাওয়ার পরে মানে যতদিনই বলছি যে আমি এটা রাখবো না ততবারই মানে আমার বড় ছেলেটা অনেক অসুস্থ হয়ে যায়।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, তারপরে বাদ দিছি যে থাক, যা আছে ভাগ্যে আর করবো না, একটার জন্য আমি দুইটা হারামো, পরে আর করি নাই। তো মানে এদিকটা ওই কষে কি যে এটা ওর না, এই বাচ্চাটা তার না।
মানে আপনার জামাই মনু না কি যেন নাম ছিল,
মুন্না,
মুন্না, মুন্নার আপনার সেকেন্ড বেবিটা অস্বীকার করছে যখন বেবিটা পেতে।
হ্যাঁ, এই বাচ্চাটা তার না, আমার শাশুড়িও বলে তাইও বলে যে বাচ্চাটা তার না, মানে স্বীকারই করে না, আমার অনেক টর্চারিং করে।
কমপ্লেক্সিটিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রিয় শ্রোতা একবার চিন্তা করে দেখুন। আমরা ফিরবো মাত্র 5 মিনিটের ব্রেকের পর। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 ABC রেডিও FM 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমাদের আজকে এখানে জীবনের গল্প বলার রোজি, তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি এই পেজের মেম্বার হয়ে যাবেন। যারা জীবনের গল্প বলার জন্য আমার কাছে আসতে চান ফোনের মাধ্যমেও করতে পারেন। ফোন করে বলবেন কি আপনার জীবনের গল্প এবং ফোন নাম্বার সহ। আমার ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর রাত 12টায়।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ। The closer, the better.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান, শুনুন এবিসি রেডিও 89.2 FM।
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
5 মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আছে রোজি। রোজিকে যদি আপনারা দেখতে চান ফেসবুকে আসবেন। আমার ফেসবুকের ঠিকানাটা বলছি www.facebook.com/kibriya.rj kibriya.rj। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার যাবতীয় অনুষ্ঠান সম্পর্কে এখান থেকে আপডেট পাবেন, ইনবক্সে টেক্সটও পাঠাতে পারেন, এবং আমার সাথে কমিউনিকেশন করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আমার ওয়েবসাইট, যেখানে আমার ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে যাবতীয় যেগুলো আমি নিজে অ্যাডমিন সেগুলো ডিল করি সবকিছুর লিঙ্ক দেওয়া আছে। আমার পার্সোনাল প্রোফাইল যেটি সেটিও আপনারা ওখান থেকে ফলো করতে পারবেন। একেবারে আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, যেটা একটাই মাত্র প্রোফাইল আমার ফেসবুকে, যেখানে প্রায় লাখ খানেকের মতো ফলোয়ার আছে। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebriya.com। আমি আবারও বলছি www.rj-kebriya.com, দ্যাট ইজ rjkebriya.com। ওকে, যেখানে আমরা ছিলাম রোজি, আপনার বেবিটাকে অস্বীকার করছে আপনার হাজবেন্ড। তারপর
মানে ওরা বলতেছে যে আমি জেলখানায় ছিলাম, বাচ্চাটা আমগোনা এই সেই, ওরা কোনো কোর্টের কোনো ইগ মানে উকিল টুকিলের সাগর সাথে ই করে যাইয়া আমার জেলখানায় এসে অনেক বাজে মন্তব্য করতেছে। তো আমিও বলতাম, তর্ক করতাম যে ঠিক আছে তাহলে হিসাব করো, আপনারা সবাই হিসাব করেন দেখেন
দেখে না আমার বেবিটা আসলে তার কিনা হিসাব করে
দেখে না ওই কতদিন জেলখানায় ছিল আর জেলখানাতে বেরোনের কতদিন পরে আমার বেবিটা হয়েছে আপনারা ই করেন পরে এটা নিয়ে অনেকদিন তর্ক বিতর্ক চলতো তারপর মাঝখান দিয়ে কই থাক ওরা যখন স্বীকার করে যে এটা হেগো না এই কারণে আমি আর বেবিটা নষ্ট করবো না ঠিক আছে সকাল 6টা বাজে ডিউটি গেছি 2টায় আসছি 2টা বাজে ডিউটিতে আইসা রান্না বান্না কইরা বটর গুছাইয়া মানে রাত্র এসা নামাজের দিকে যায় আমার বেবিটা হয় সবাই বলছে আমার বাড়িতে নেওয়ার জন্য তা আমি রাগ করে যাই নাই যে বলছে যে এটা হেগর না আমি বাড়ি যাবো না তা আমাদের ভাইয়া তেমন গড় ছিল না অনেক বাঙ্গা একটা গড় ছিল তো সবাই বলতো যে এই ঘরে ডেলিভারি হলে কি হয় না হয় কেমনে থাকবি আমি বলছি যা হোক আমি এনেই থাকবো যাবো না আমার শাশুড়ি অনেক বকাবাস করতো আমার ঝগড়া দিত যে আমি যাইতাম না কি যাই এসে আমি বলছি যে আমার ইচ্ছা দেখা পর্যায়ে মানে ওরা আমার বাপের বাড়িতে বুঝতে পারে নাই যে আমি এই রাগ করে যাই না ঠিক আছে তো আমার দাদি বলতো যে তাহলে তোর যদি ডেলিভারি হয় তো আমরা কি প্রতিদিন দৌড়ে আইয়া তোর কাজ করে দিতে পারবো আমি বলছি যে থাক আমার কাজ আমি করতে পারবো আমার কাজ আমি করবো তাও আমি যাইতাম না আমার আব্বা ভাবছে যেমন আমার আব্বার সাথে রাগ করছি আমি লাস্ট পর্যন্ত আমার আব্বাও আসছিল আমার নেওয়ার জন্য আমি যাইনি তো আমার শাশুড়ি করছে কি যে আমি কেন আমার বাপের বাড়িতে যাই নাই তো ওই দিন যেদিন আমার বেবিটা হইব আমার বড় ছেলেটা আমার সাথে ছিল তো যখন আমার মানে অনেক প্রসব না তখন আমার বড় ছেলেটারে বলছিলাম যে আব্বু তোমার দাদির বলো যে মা নাকি অনেক পেট ব্যথা করতেছে খারাপ লাগতেছে আপনার মা ডাকে
আপনার হাজবেন্ডের কথা বলছেন আপনি
না আমার ছেলেরে বলছি
না সেটাই তো কাকে ডাকার কথা বলছেন
আমার শাশুড়িকে
শাশুড়িকে আচ্ছা
হ্যাঁ
তারপর
তো আমার ছেলেটা গেছে যাওয়ার পরে তো বাচ্চা মানুষ তো রাত্র অন্ধকার তো আমার ঘর থেকে শাশুড়ি ঘর একটু দূরে
জি
তা আমি আবার দরজার মধ্যে দাঁড়ায় রয়েছি
আচ্ছা
উকি দেওয়া রয়েছি যে ছেলেটা যাইতেছে আমি শুনতেছি যে আমার ছেলেটা বলতেছে যে দাদি আমার মা না কানতেছে পেট ব্যথা করতেছে তোমার কইছে আইতা তো আমার শাশুড়ি আমার ছেলেটার উত্তর দিয়ে দিছে যে আচ্ছা তোর মায়ের যাইয়া কই যদি তোমার অনেক খারাপ লাগে তাহলে ডাক দিত এই কথাটা বলার পরে যে ভাবছি যে কিরে উনি জানে আমার এরকম অবস্থা তারপর ওইটা সময় তো এরকম একটা উত্তর দেওয়াটা তাহলে হয়েছে রাগ করে আমার ছেলেরা মানে এদিকে হচ্ছে ব্যথা যন্ত্রণা ওইদিকে আমার শাশুড়ির উপর রাগ করে আমার ছেলেরা অনেক বকাবকি করতেছি তো মানে আমার শাশুড়ির কথাটা শরীরের মধ্যে অনেক ই মানে আমার ছেলেরে মাইরা যে রাগটা ই করছি তো
মানে একজনের রাগ আপনি আরেকজনের উপর ঝেড়েছেন আর কি
হ্যাঁ তো আমার ছেলেটা ঘুমায় গেছে আমি তো ব্যথায় ছটফট করতেছি এমন একটা মানুষ নাই যে আমি আমার বাড়িতে একটা খবর দিব মানে এই যে কান্না করতেছি আসে না কেউ আসে না তো না আসাতে হঠাৎ আল্লাহর অসীম রহমত মনে করো আমার বাচ্চাটা খালি ঘরেই হইল ঘরে কেউ না আমি একাই তো এখন তো আর আমি কিছু ই করতে পারি না পরে আমার জালের একটা নাতি আছে ও যাইতে দিছিল আমার দরজার সামনে দিয়া পরে ওরে ডাইকে আমি বলছি যে মানে আমার জেডাই দিবে যে আমার দেবরের নাম কালু তো আমি কইছি যে কালুর মারে গিয়া কবি যে নাদিমের নাইমের মা ডাহে পরে বলার পরে আমার জেডারি দূরে আসছে আইসা মানে আমার বক্তাছে যে তোমার এই অবস্থা তুমি আমার একটা খবর দিতা আমার একটা ডাক দিতা পরে মানে তানের কইলাম আর কি এমনি তানের অনেক মায়া মানে ঝগড়া করে সময় অনেক করব কিন্তু কারো বিপদের সময় উনি আর ই করে না পরে যা করার উনি সব করছে তারপরে আমার শাশুড়ি আসছে পরে মানে বাচ্চাটা সব দোয়া মোসা টোসা ই করছে পরে আমার শাশুড়ি আসছে আসার পরে মানে আমার শাশুড়ি আমি আর কথা কথা বলি নাই মানে আসছে ভালো কথা কি হয়েছে আমাদের বলতেছে যে ফেরা হয়েছে না আমার শাশুড়ি দেখছে গেছে
দেখে চলে গেছে
হ্যাঁ চলে যাওয়ার পরে তো আমার ওর বাপে আইসে বাজার থেকে আসার পরে এখন দেখছে কারণ আমার বাড়িতে যে খবর খুঁজছে তো আমার বাড়ি থেকে সবাই আসছে দূরে রাত্রে আসার পরে এখন আমার শাশুড়ি ঝগড়া করতেছে মিষ্টি খাওয়ায় তোমার বাপের তো আমার বাপের যে কথাটা মনে রাখবো আমি জানতাম না আমি ভাবছিলাম যে রাগটা মনে হয় আমার ভিতরেই আছে যে বলছে বাচ্চাটা হেগর না আমার আব্বা তো জোগাড় করছে যে আপনার গোনাতি হয়তো তাইলে আপনাদের মিষ্টি হয়তো, আমরা তো মানুষের,
মানে এটা আসলে ওই ওনাদেরকে ঠ্যাস দেওয়া কথা যেটাকে বলে,
হ্যাঁ হ্যাঁ
এক ধরনের
আমি ভাবছিলাম যে মনে হয় রাগটা আমার ভিতরেই আছে, আমার আব্বা যে রাগটা মনে রাখতে বুঝতে পারি না। তো আমার শাশুড়ি আমার আব্বার সাথে ঝগড়া করছে, মিষ্টি ছাড়া কে আইছে, নাতি হয়েছে মিষ্টি নিয়ে আইছে নাকি। তা আমার আব্বা আমার শাশুড়ি বলছে যে আপনার নাতি হইতো তাহলে মিষ্টি নিয়ে আইতাম, এটা তো মানুষের, এই জায়গায় কই মিষ্টি খাওয়ামো। আমি তো আরো আসছি যে না আপনারা আমার মাইয়ারি আমার গলায় দুলাই দেন, এইখানে আবার মিষ্টি কোথায়? ফেরে নিয়ে আসতে লেগেছে। আমার শাশুড়ি আমার বাবার সাথে ঝগড়া করছে, তো ঝগড়া করছে পরে একপর্যায়ে আমার বাবা বলছে কই কে আপনি নিজেই তো স্বীকার কইছেন আমার মায়ের মারছেন অশান্তি করছেন কম করছেন মায় ঘুরতে, এখনো তো স্বীকার করেন না। তো এ পর্যায়ে গেল, যাওয়ার পরে বাচ্চাটা আস্তে আস্তে বড় হইলো, ওর নাম রাখা হইলো নাদিম। তো আমি আবার কাজ করি, আমি চাকরিটা ছাড়ি নাই। তো যখন আমার ডেলিভারি হয় এক মাসের জন্য ছুটি আনছি, স্যারেরা আমার ছুটি দিচ্ছে, বেতন দেয় নাই কিন্তু চাকরিটা রাখছে। তো এক মাস পর থেকে বাচ্চাটা মানে তখন তো আর নাইট ডিউটি করতে পারি না, তখন আমি স্যারের কাছে বইলা আমি সকাল 8টায় যাই রাত্রে 8টায় চলে আসি, 12 ঘন্টা ডিউটি করি যে রাত্রে বাচ্চাটা নিয়ে থাকতে হবো। তো এই অবস্থায় চাকরি করতে থাকি, সারাদিন বাচ্চাটা আমার দাদি রাখে, সারাদিন আমার দাদি রাখে, আমি ডিউটি থেকে আইসা তো রাত্রে যে বাচ্চা নিয়ে আসি,
তারপর
সকালবেলা 8টা বাজে যাওয়ার সময় যে আমার দাদির কাছে দিয়ে আসি, সারাদিন যে গরুর দুধ টুধ খাওয়ায় আগলাটা। এইভাবে আমার বাচ্চা বড় হয়, আমি কাজ করি, কাজ করতে করতে ভাই আমি আবার আমার বেবি হয়।
আরেকটা কনসেপ্ট করেন আপনি, কেন কিন্তু কোনো ধরনের ফ্যামিলি প্ল্যানিং ছিল না আপনাদের?
মানে বলছি না যে ওরকম কোন মানে সংসারের অশান্তি কি মানে আমার ছিল না,
আপনাদের কি কোনো কনসেন্ট্রেশনই ছিল না?
না।
আচ্ছা ঠিক আছে, বলেন।
অনেক টেনশনে যে কি করবো, সবাই বলে যে অল্প হলো তো লেখাপড়া করছো দেখি, তো আমি যে লেখাপড়া করছি ঠিক আছে কিন্তু আমার তো সব দিকেরই তো আমার মাথার ই নাই। তো যাই হোক আমার বাচ্চা হইলো,
তিন নম্বর বাচ্চাটা হলো,
হ্যাঁ আমার তিন নম্বর বাচ্চাটা হয়েছে, তিন নম্বর তো ছেলে।
আচ্ছা তিনটা ছেলে?
হ্যাঁ তিনটা ছেলে। তো মেজর ছেলেটা হওয়ার পরে ওর বাসে মেজর ছেলেটা হওয়ার 6-7 মাস পরে ভালো হয়ে গেছে, মানে আমার সাথে আর খারাপ ব্যবহার করে না।
আচ্ছা
মানে কাজ করে ভালো মতো। তো দেখা গেছে ওই ভালো হওয়ার পরে বাজার টাজার করে কাজ করে, এখন যারাই কাজ করে আমাকে সাইনা দেয়। তো জমায়া আমরা একটু মানে আমাদের অবস্থা একটু ভালো হয়েছে, তখন মানে থাকার মতো একটা ঘরও ছিল না। তো আমি চাকরি করে কিছু রাখছি, ওর বাপের জন্য জমাইছি, তারপর আমাদের গ্রামে যে সমিতি করে ব্যাংক থেকে লোন উঠায়, এভাবে লোন টোন উঠায়া অনেক বড় করে একটা ঘর দিচ্ছি, যে অন্তত আমার ছেলেরা তো ঘরে থাকতে পারবো জল বৃষ্টির মধ্যে, অনেক বড় একটা ঘর দিচ্ছি। তো ঘরে টিভি আনছি সবই করছি, তো আমার বাসুরে জায়গা বিক্রি করবো, আমার বাসুরে জায়গা বিক্রি করবো, এখন আমার তো শ্বশুর নাই, তো সবার ই লাগে, ওরা নাকি পাইছে কোথিকা জায়গা। তো আমার হেরা চারি ভাই 25,000 করে টাকা পাইছে।
আচ্ছা
তো 25,000 করে টাকা পাওয়ার পরে ওর বাপের আমি বলছি যে দেখো এই টাকাটা দিয়া হয়তো আমরা একটা ক্ষেত রাখি, মানে আমাদের হাজা রাখে গ্রামে, যে একটা ক্ষেতের উপরে দিয়া থুই না তোর নকটা কাজ করি, ওর বাবা দোকান দিব বাজারে দোকান দিব। তো আমার আব্বা বলতো যে দেখ এমনি তো তোর অশান্তি, এমনি অশান্তি, এখন যদি দোকানটা দেয় দেখা গেছে রাত্রে 12টা 1টা আইব, তুই এক সাইডে তোর উপরে আরো জানি কত কি কথা উড়ায়, ঠিক আছে? তো ওরে অনেক বোঝানোর পর ওরা দোকান দিবই। তো এর মাঝখান থেকে আমি আবার 30,000 টাকা উঠাইছি ব্যাংক থেকে, তো সব টাকা নিয়ে দোকান দিব। তো ওই টাকাটা নিয়ে করছে কি, আমাদের গ্রামের জন্য আমার ছোট ছেলেটা হয়েছে, ছোট ছেলেটা হওয়ার 5 দিন আর গ্রামের অন্য একটা মেয়ে নিয়ে আসে সিলেট মাজারে গেছে ঘুরতে, এই যে গেল আর কোন খবর নাই।
আপনার হাজবেন্ড?
আমার ছেলেটা 5 দিনের রেখে গেছে, যেহেতু আর আসে নাই সিলেট মাজারে গেছে, তা আসে না আসে না কি করবো, কয় মারা গেছে এই করছে সেই করছে। তা আমার শাশুড়ির সাথে কিন্তু যে যোগাযোগ আছে ওটা মানে আমার শাশুড়িও বুঝতে দেয় নাই,
মানে আপনিও জানেন না বিষয়টা?
না
তিনটা বাচ্চা নিয়ে আপনি একা একা?
তিনটা বাচ্চা নিয়ে এখন আমি একা, তো আমি কি করে চলবো, কিন্তু মানুষের বাড়িতে কাজ করি আমি চাকরি করি এভাবেই চলতে থাকি। একটা পর্যায়ে আমার ছোট ছেলের 5 দিনের রাইখা গেছে, আমার ছোট ছেলের বয়স যখন 1 বছরের হয়েছে তখন আমি মানে আমার দেবর বা সুহারা ঝগড়া করে ই করে আমি একলা ই করতে পারি না, তখন আমি চলে আসছি আমার বাড়িতে, যে মানে তাদের সাথে আর আমি উঠতে পারতাছি না। আমি বাড়িতে চলে আসছি, আমি 1 বছর পরে যখন বাড়িতে আসছি, আমি বাড়িতে চলে আসার 1 সপ্তাহ পরে সে বাড়িতে আসছে, আমার হাজবেন্ড বাড়িতে আসছে। তো বাড়িতে আসার পরে আমি বলছি করছি কি যে রাগ কইরা যে ছোট ছেলেটা মানে সবাই বলতেছে যে বাচ্চাটা দিয়ে দিয়ে তাহলে অন্তত হ্যাঁ নিব, কারণ ছোট বাচ্চা তো পুরুষ মানুষ পালা সম্ভব না। সবার কথা আসি না, আমি আমার ছোট ছেলেটা নিয়ে রাগ করে দিয়ে গেছি যে আমি পালছি অনেকদিন, আমি আর পালতাম না, আমি আর পারি না, আমার বাপেও পারে না, আমিও পারি না, এটা করে দিয়ে গেছি। ভাইয়া বিশ্বাস করবেন না, আমার বাচ্চাটা দেওয়ার পরে মানে এক ঘন্টার ভিতরে এসে 50,000 টাকা আমার বাচ্চাটা বিক্রি করে দিছে।
আপনার বাচ্চাকে বিক্রি করে
দিছে? বিক্রি করে দিছে
আপনার হাজবেন্ড নিজে?
হ্যাঁ।
তারপর
ও বাচ্চাটা বিক্রি করে দিছে, তো আমি তো রাগ খেয়ে গেছি। তো আমার অনেক অশান্তি থাকলো ভাইয়া, আমার যে তিনটা বাচ্চা, সে তো কোনোদিন আমার বাপে আমার তিনটা বাচ্চার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, আমার বাচ্চাদের এত আদর করে। মাঝে মধ্যে যদি রাগ করে আমি ই করি, তা আমার বাপে আমারে বহে যেহারা কি করছে। আমি কখনো মানে আমার শাশুড়ির সাথে ঝগড়া করে আমার বাচ্চারা যদি রাইখা বাড়িতে গেছি, তা আমি বাড়িতে উঠতে পারছি না। আমার আব্বা বলতো যে হ্যাঁ কি অপরাধ করছে, চেহা করে রাইখা সুসকে, এটি তোর ভবিষ্যৎ। যদি ঝগড়া করে আমার বাপের নিয়ে যেতে পারছি আমার বাচ্চাগুলা, তাহলে আমার বাপে আমাদের টাকা দিছে বাড়িতে না, তো দিছে না। বাচ্চাটা বিক্রি করে দিছে, আমি তো দিয়া বাড়িতে বয়ে বলি না কারো কাছে যে আমি বাচ্চা দিয়ে আসছি। আমি তো ভাবছি যে ছোট বাচ্চা দিয়ে আসছি, কান্না শুরু করলে কিছুক্ষণ পরে নিয়ে আসবো। আমার দাদি বলতেছে যে আমার ছোট ছেলের নাম রাখছে সুজন। আমার দাদি বলতেছে সুজন কইগো, আমি কথা বলি না, আমি ঘরে যাই কান দিই। তারপরে হঠাৎ কেনা জানি বাজার থেকে পইতেছে যে বাজারে যে কাগজ করতেছে, কাগজ করে লিখিত করে দিয়ে দিছে, ওখানে পইতেছে কয় রুকসানা শুরু ছাড়া দেখছি এই জামাই কারে জানি কাগজ করে দিয়ে লাইতেছে 50,000 দিয়ে লইছে। তারপরে আমার দাদি দৌড়ে গেছে, আমার দাদি দৌড়ায় যাইয়া আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান সবাইরে দৌড়া আমার ছেলেটা নিয়ে আসছে। তারপর মেম্বার চেয়ারম্যান হ্যাড জিজ্ঞাসা করে কয় তা আমার দিয়ে গেছে, আমি কি করবো, এটা আমি পারতামো ছোট বাচ্চা, আমি পারবো এই বলে নিত না। ফলে আমার বাচ্চারা নিয়ে আসছে, আসার পরে আমি তিনটা বাচ্চা নিয়ে আমার বাপের বাড়িতে তাই কাজ করি। কিন্তু আমার সৎমার অত্যাচার এত বাড়ে যা বলার মতো না। তো আমার বাচ্চারাও একটু বড় হয়, দুষ্টামি করে, মানুষের সাথে ঝগড়া করে, এটি নিয়ে আরো অনেক অশান্তি। আমার ছোট ছোট চাচার তো ভাই আছে, তাদের সাথে ঝগড়া করে। তো আমি তো বাড়িতে থাকি না, আমার দাদি আমার বাচ্চা ফুলে নিয়ে হাঁটে, আমার দাদিরে আমার ছেলেরা মা ডাকে, এখনো আসছে আমার দাদি। আমার ছোট ছেলেটা জানে আমার দাদি ওর মা, তো আমার বাচ্চা কোলে নিয়ে হাঁটে। আমার দাদিরে আমার কাকিরা খাবার দেয় না, আমার কাজেরা খাবার দেয় না, কয় নাতি পালছে সারা জীবন, কয় নাতির ঘরে পুত্রী লইয়া পালে, বুড়ির কত তেল হয়েছে, বুড়ির আরো বিয়া দেন দেব, মানে অনেক ভাষে ভাষে কথা বলে। আমার দাদি শুধু কান্দে, কিছু বলতে পারে না। তো এইসব কিছু দেখা ভাই আমার বাড়ির ভালো লাগে না, আমি বাড়িতে চলে যাই,
বাড়ি থেকে বের হয়ে যান।
বাড়ি থেকে বের হয়ে যাই, আমার জীবন এতই এর মধ্যে গেছে, আমি আর লোন নিতে পারতেছি না।
কোথায় বের হয়ে গেলেন?
বের হয়ে যাই যে দাদির সাথে চাকরি করতাম, আমি জানি একটা মেয়ের সাথে আমি সব বলতাম তোমার কথা, সেটাই বলতো কাজ কর, তোর বাচ্চা দাদি পালে তো তুই চাকরি কর, এটা কোয়ার্টারে থাক, মিলের ভিতরে কোয়ার্টারে থাক, আমি স্যারের কই তোর ভিতরে একটা কোয়ার্টারের মধ্যে একটা ই লয়ে দে, সিট লয়ে দে, কোয়ার্টারে থাকবি, বেতনের টাকা বাড়িতে পাঠাই দিবি, তোর তোর কোয়ার্টারে ভাড়া লাগতো না, তোর খাওয়া খরচটা রাখ, টাকাটা বাড়িতে পাঠাই দিবি, আর সপ্তাহে একদিন ছুটি আছে, যাইয়া যাই দেখি আমি। তো এর বুদ্ধি না ভাই, আমি কোয়ার্টারে থাকে কাজ করি। তো কাজ করার পরে আমি যখন পুরা কাজ শিখে লাইছি, তখন এই যে আমাদের বাবুর হাট বলে নরসিংদী বাবুর হাট,
মানে বাচ্চা কাছে আপনার দাদির কাছে রেখে এসে আপনি কোয়ার্টারের কাজ শিখলেন? ওকে, কোয়ার্টারের কাছ থেকে কাজ করেন আপনি? হ্যাঁ।
তো নরসিংদী বাবুর হাট যে বলে ওইখানে একটা ফিক্সড গার্মেন্টস হিসেবে আবার, তো এখানে আমার বেতন কাটতে 3,000 টাকা।
জি।
তো ওইখানে নাকি বেতন 5,000 টাকা, হাজিরা বোনাস অফিস সব টোটালি খরচ মিলা 6,000 টাকা বেতন। তো মানে অনেকেই চলে যাইতেছে আমার সাথে, তো আমি বলছি যে ঠিক আছে তাহলে আমিও যাম, আমি এখানে 3,000 টাকা পাই, এখানে 6,000 টাকা না, আমি যদি একটা বাসা ভাড়া থাকি আমার 1,000 টাকা বাসা ভাড়া লাগবো, তাও তো আমার 2,000 টাকা থাকে, আমি ওইখানে যাই আর চাকরি নেই, তো একটা রুম ভাড়া নেই 500 টাকা, ছোট্ট একটা ভাড়া বলো যে শুধু আমি থাকতে পারি। বাসে থাকা রুম ভাড়া, ভাইয়া যে বাড়িতে রুম ভাড়াটা নেই, মানে বাড়ির লিপটা এত ভালো, আমার মনে হয় যে উনি আমার মা, উনি আমার এত বুঝায়, এতই করে। এখন আমি আসে মনে হয় ফোন দিছি, দেখালাম আমি চাইতেছি আমার জীবন লাইফ স্টোরি বলার জন্য। উনি আমার এতই করতো, উনি নিজে না গাইয়া গাইয়া আমারে খাওয়াইতো, আমি বাজার করতাম না, আমি উনার উপরেই খাইতাম। কইতো যে আমার বাচ্চার হৃদয় খাও না, মায়া লাগতো, আমার জীবনের কথাগুলো শুই না, দেখা ওনারে নিয়ে গেছিলাম আমার বাড়ি, যাওয়ার পরে দেখা এসে সব দেখা করে কইতো। ওনারে মাঝে মধ্যে রুম ভাড়া সহ 1,000 টাকা দিতাম মাসে, এমন করে ওনার বাড়িতে চাকরি করি। তো হঠাৎ করে আমার একটা বান্ধবী একটা ছেলের সাথে প্রেম করছে, তো প্রেম করার পরে বিয়ে করব, তো বিয়ে করব, তো ওর সাথে কোর্টে গেছি।
আচ্ছা,
কোর্টে যাওয়ার পরে যে কোর্টের মুহুরি আছে, ওর একটা মুহুরির সাথে পরিচয় হয়। হঠাৎ উনি দুষ্টামি করে, তখন আমি একটা মোবাইল নিছি, তো দুষ্টামি করে উনি বলতেছে যে তোমার নাম্বারটা দিয়ে যাও। তা আমি দুষ্টামি করে নাম্বার দিয়ে আসছি, ওইখান নতুন মোবাইল নিছি, এমনিতেই শুধু নাম্বার উঠাইতাম, ফোন দিতাম, শুধু শুধু বানায় বানায় ফোন দিতাম। তো ভাবতাম যে ফোনে কথা বললে জানি
কেমন লাগে,
তো দিয়ে আসছি, উনি কথা বলতো, আমি কথা বলতাম, উনি কোডের মুহুরি। তো এটা পর মানে তেনে সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়, তো আমার সবকিছু উনি জানে, আমার লাস্ট সবই জানে। জানার পরে সবকিছু যাই না, উনি আমার সাথে মানে একটা অফার করে
আপনি যখন এই সম্পর্কের সঙ্গে জড়াচ্ছেন, মানে এই ধরনের যে আপনাকে মুহুরি অফার করেছে, তখন কি আপনি ডিভোর্স, তখন আপনি ডিভোর্স হয়ে গেছেন?
হ্যাঁ, যখন আমার বাচ্চাটা বিক্রি করে ফেলছিল
তখনই আপনি ডিভোর্স ডিভোর্সটা দিয়ে দিয়েছেন। আচ্ছা বলো, তারপর?
তারপরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি তো সবই জানেন, উনি আবার আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল।
আচ্ছা,
ওনার আব্বাও মুহুরি ছিল, আমার আব্বার সাথে পরিচয় ছিল,
ছোটবেলা
যাইতাম দেখতাম, ওই সময় উনি ই করতো।
আচ্ছা,
তা আমি বুঝতাম না, ওই সময় বুঝতাম না। তো যখন ফোন নাম্বারটা দিয়ে আসার পরে উনি বলতো যে এই ছোটবেলার তুই করতেছি, আমার ন্যাদে করে করতো যে তুই তো আমার পাত্তাই দেস না, ই করিস না, সেই না, তো মানে অনেক কিছু করার পরে আমি করতাম। ওই ছেলেটার নাম জুয়েল, তো বলতাম যে জুয়েল ভাই আপনি তো আমার সবই জানেন, আমার এমন না যে আপনি কিছু জানেন না, আমার বাড়ির যা নাইন সবই জানেন। পরে কইছে যে সমস্যা কি, তুই চাকরি করবি, তোর খরচ যা আছে আমি দিবো, তুই চাকরি করবি, চাকরি করে তোর চাকরির টাকা তোর ছেলে ফালবি। তো অনেক কিছু কইরা, তো হঠাৎ একদিন বলতেছে তার সাথে বেড়াইতে যাওয়ার জন্য, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যাবো। তো ওর সাথে বেড়াইতে যাই, নরসিংহ দিয়ে হাতির দিয়া, পরে শুনতে পাচ্ছি যে ওর মামা না বলছে যে ওর মামার বাড়িতে, পরে শুনছি যে ওই যে সে তো মুহুরি মানে আসে মামলার জন্য ওর সাথে ওর পরিচয়, তো ওইখানে যে পরিচয় দিচ্ছে যে আমরা স্বামী স্ত্রী, ঠিক আছে। তো ওইখানে রাত্র থাকছি, তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়,
ফিজিক্যাল রিলেশন হয়ে যায়।
হ্যাঁ,
ওকে।
তারপর ওইখান থেকে আসার পরে তার ওনার সাথে আমার যোগাযোগ নাই, তো মানে
যোগাযোগ নাই বলতে
মানে ওইখান থেকে আসার পরে আমার আর ফোন টোন দেয় না, আমি ফোন দিলে ধরে,
মানে এই সম্পর্কটা হওয়ার পরে আর ফোন দিলে ধরে না।
না,
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। আমরা সবসময় একটা কথা বলি, সিচুয়েশন মানুষকে কোনো কোনো সময় পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আপনি বলতেই পারেন, নীতির কথা বলতে পারেন, নৈতিকতার কথা বলতে পারেন, এবং সেই জায়গাটি থেকে একটা প্রশ্ন আসতেই পারে, কিন্তু একটা মানুষ অবশ্যই সে ভালো মানুষ যে অনেক বেশি নাবোধক পরিস্থিতির মধ্যে নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছে এবং নীতি নৈতিকতার বাইরে কখনো যায়নি, অবশ্যই সে ভালো মানুষ, কিন্তু এটা ঠিক সবার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। সেই জায়গাটি থেকে বিচার করার একটা সুযোগ অবশ্যই আছে, কিন্তু আমরা যেন ভুলে না যাই কোন পরিস্থিতিতে সে একের পর এক বাধ্য হয়েছে, যদি কোনো দুর্ঘটনা তার জীবনে আদৌ ঘটে থাকে। একটা দুর্ঘটনা আমরা শুনলাম, কিন্তু সেই দুর্ঘটনা কি এখানেই থেমে গেছে নাকি আরো আছে? আমরা সেটার সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো মাত্র 4 মিনিট পরে। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া আপনাদের সাথেই আছি। আর আমাদের এই বন্ধুটিকে যদি আপনি আজকে দেখতে চান, চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, তার একটা ভিডিও দেওয়া আছে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি, www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। লাইক দিয়ে দেবেন, লাইক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পারমানেন্টলি পেজটির মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। চার মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কেভরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রোজি তার জীবনের গল্প বলছে। রোজির মতো যদি আপনি জীবনের গল্প বলতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমার ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্প যে বিষয়টি নিয়ে সেটা সারমর্ম বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমি নিজে আপনার সঙ্গে যোগাযোগ করব। যেখানটায় আপনি ছিলেন মহুরির সঙ্গে আপনার খুব একটা মানে অনিশ্চিত ভাবেই একটা অনৈতিক সম্পর্ক হয়ে যায়। আচ্ছা, তো মহুরি কি বিবাহিত ছিল ওই সময়? তো কি বলছিল আপনাকে, বিয়ে করবে কিভাবে, বিবাহ করবে, আগের বউটাকে ডিভোর্স দিয়ে এরকম কোনো কিছু?
না, ওইটা বলছে না, বলছে দেখাইছে মানে আমাদের আর্থিক অবস্থাই, ওদের আর্থিক অবস্থা ভালো,
তো দুটো বউ সে চালাতে পারবে,
এরকম। নরসিংদীর ভিতরে দুটো বাড়ি আছে, বাস্তালা, মানে সব দিক দিয়েই ভালো।
আচ্ছা,
ঠিক আছে। তা আমি আমি স্বীকার করতাম না যে দেখে নিলে কোনোদিন সম্ভব না। আর আমার আমার তিনটা বাচ্চা, আমার তিনটা বাচ্চা আপনি নিজে জানেন, নিজে দেখছেন, এটা সম্ভব না। পরে তাই অনেক কিছু বুঝাই টুঝাই পরে আচ্ছা ঠিক আছে, এত লোকের ফোনে কথা চলে এতো না, তা আমরা এক জায়গাতে বেড়াই গা, পরে এখানে যাই কথা বলবো। তো ওর সাথে গেলাম, ওইখানে যে পরিচয় দিছে যে আমি ওর বউ, আমি স্ত্রী পরিচয় দিছে। দেওয়ার পরে ওইখানে তো আর তেমন ই করতে পারি না,
বাধা দেওয়ার কোনো সুযোগ ছিল না, এবং আপনার সুযোগের সে সদ্ব্যবহার করেছে। তারপর
তারপর মানে ওইখান থেকে পরদিন সকালে আসার পর থেকে সে আর আমি আমি ফোন দিলাম, আমার ফোন ধরে না, কাইটা দেয়, কন্টিনিউ আমার নাম্বারটা দেখ লিস্টে থাকে। তো আমি যদি অন্য কোনো নাম্বার দিয়ে ফোন দেই, মানে আমার কন্টাক্টটা শোনার পরেই
ফোন কেটে দেয়,
ফোন কেটে দেয়।
আচ্ছা,
অনেক সময় দেখা গেছে যদি ব্যাগ লিস্ট অন করে অফ করে নাম্বারটা চালু থাকে, তো অন্য ছেলেদের দিয়ে ফোনটা রিসিভ করা, বিভিন্ন ধরনের কথা বলা বলানোর পরে অনেক কিছু ভাইবা, নিজের জীবন থেকে একটা দুর্ঘটনা ভাইবা, মাথা থেকে ফালাই দিছি। আমার জীবনে একটা এক্সিডেন্ট, হয়তো ঘুমাইছিলাম, স্বপ্ন দেখছি, ঘুম ভাঙছে স্বপ্ন সে, ওই রকম একটা ভাইবা, জীবনটা আবার স্বাভাবিক মাইনা নিছি। তো চাকরি করতেছি ভালো, তো ভালো চাকরি করার পরে কি কারণে জানি দুই তিন মাস পর আবার নরসিংদী যাই কোর্টে, যাওয়ার পরে ওনার সাথে দেখা হয়, দেখার পরে মানে উনি আবার সে আগের মতো, তো উনি আমি বলতেছি যে আপনি আমার ফোন ধরছেন না, এই করেন না, সেই করেন না, মানে অনেক কথা বলছি। তো বলতেছে যে ফোন ওনার কাছে ছিল না, উনি বাসায় ছিল না, বাইরে ছিল, অনেক বুঝাইছে। তারপর বুঝানোর পরে মানে আমি আমিও বিশ্বাস করছি, ঠিক আছে, আমিও বিশ্বাস।
আপনি আবারও বিশ্বাস করলেন তাকে?
হ্যাঁ, আমি আবারও মানে এমন ভাবে বলছে যে বিশ্বাস না করার মতো না, তা আমি বিশ্বাস করছি। করার পরে এখন উনি বলতেছে যে ওইদিকে একটা বাসা নেওয়ার জন্য, একটা বাসা নেওয়ার জন্য ওনার সাথে আমি থাকবো। পরে আমি বলতেছি যে আমি ওনার সাথে আমি কেমনে থাকবো, কয়ে কে আমি তোর বিয়ে করবো, ঠিক আছে বিয়ে করেন সে মনে করবেন, আর আমি চাকরি করি, আমি না তো কিছু চিনি না, আমি কই চাকরি করবো, আপনি না হয় আমার খাওয়াইবেন, ঠিক আছে, কিন্তু আমার তিনটা সন্তান, আর আমার তিনটা সন্তানের সাথে মনে করেন এখন আমার দাদা দাদিরও আমার পালতে হয়, কারণ আমার সন্তান পালে তখন তো আর কেউ খাওয়ায় না, এখন আমার নিজে না খাইয়া হইলো, আমার চুরি করে হইলো, আমার দাদা দাদির খাবারটা আগে দেখতে হইব। পরে কয়ে তাহলে তুই যেন খাওয়াস, হেন হেন আমি পরে মানে অনেক কিছু করার পরে মানে এমন ই করছে, মানে দুর্বল বানাইছে। পরে বলতেছে যে মানে উনি আমার বাসায় আইব, আমার বাসায় আসবো, বেশ ভালো কথা। মানে ওই দিন ছিল শুক্রবার, শুক্রবার কোর্ট বন্ধ, পরে ওই দিন ফোন দিয়ে বলতেছে, তারপর আবার শনিবার, ওই দিনও তো বন্ধ, তো শনিবার দিন ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করতেছে বাসায় আওয়ার জন্য। পরে আমি কই দেন আমার ভয় লাগে, যদি এনে কেউ কিছু জিজ্ঞায় আমি কি কমু, পরে কই কে কবি তোর জামাই, আমি তো এক বছর যাবার থাকতেছি, চাকরি করতেছি, আমার তো সবাই চিনে, সবাই চিনে যে আমি একলা থাই, বাকি চাকরি করি। পরে কবি যে বিয়া করছি না, তো বাড়িওয়ালারে বাড়ি লিখে দিস, আমি ফোন ধরা দিস, আমি কথা কম, ঠিক আছে। পরে আমি পরে কথা কইলেন, পরে পরে আজকে তো শনিবার, আজকে তো সম্ভব না, পরে আমরা রবিবারে কোডাইয়া বিয়া করিলাম, ঠিক আছে। তো অনেক কিছু করে ভাইয়া ওই সময় কি জানি কয় যে আমার ওর শয়তান বড় করছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, কথায় কথা আমি দাঁড়িয়ে লিখে বলছি যে খালাম্মা এই ঘটনা আমি তো কারো কাছে কই নাই, আমি তো বিয়ে করছি, আমি তো বিয়ে করছি,
মানে যে খালাম্মা আপনাকে বেশি আদর করে, এখনো আদর করে, তাকে বললেন যে আমি তো বিয়ে করছি, আচ্ছা, যাতে ওর আসা যাওয়াটা খুব ইজি করে যায় বাসার মধ্যে।
হ্যাঁ, মানে উনি তো বলছে যে আজকে শনিবার আজকে আইবো, আমি তো জানি না যে উনি বাসায় এসে থাকবো, উনি বাসায় আসবো, চলে যাইবো, রবিবারে বিয়ে করব, তারপর সে বাসায় আসবো। তা আমি বলছি যে খালাম্মা আমি তো বিয়ে করছি, কারণ আমি যদি বলি যে একটা ছেলের সাথে আমার সম্পর্ক আছে, যদি বলে যে বিয়ে করছো ভালো কথা, বিয়ের কাগজ কই কি কই, তখন কি করবো? আমি মনে মধ্যে ওই ভয়টা পাইতেছি। তারপরে ওনারে ফোন ধরাই দিছি, কথা তো উনি অনেক কথা বলছে, তো এত ভালো কথা বলছে যে মানে আমার সাথে আপন হয়ে গেছে উনি তাদের কাছে। তো বাসা আসছে বিকাল বেলা, আসার পরে মিষ্টি টিষ্টি নিয়ে আসছে, তো এখন তো আর মিলাইবো না। আমি তো ওনারে বলতেছি চলে যেত চলে যেত, এখন তো মানে বাসারও সবাই আমার বেড়ে ধরছে যে বিয়ে করছো, তো জামাই আইসে, তো জামাই স্কুলে যাবো কাছে, এখন আমি পড়ছি সবার চাপের মধ্যে। তো ওনার বাসায় রাখলাম, রাখার পরে ওই দিনও তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়। তো এমনি ভাবে উনি রবিবারে বিয়ে করতে পারে নাই, ওনার নাকি এই করে মুড়ি দেখে এই করে দিয়ে দেবো না, ডাকা আসতে দেবো,
এগুলো উনি আপনাকে বলেছে?
ডাকা আসতে দেবো, এখন আমার আসতে হবো না, আমি কাগজ টাগজ ছবি টবি দিলে। তো তারপর এক সপ্তাহ পরে আরেকদিন যায় বাসায়, তো এখন তো আর কেউ নিষেধ করে না, যেহেতু জামাই সবাই জানে। তো যাওয়ার পরে এই জাস্ট স্বামী পরিচয় দেওয়ার পরে উনি দুই দিনে বাসায় যায়, আর তিন দিন ওনার সাথে আমার ফিজিক্যাল রিলেশন, তারপর থেকে আর আমার ফোন টোন ধরে না, ঠিক আছে? তো এক পর্যায়ে মানে আমি ডাক্তারের কাছে যাই, কিছু টেস্ট করাই, টেস্ট করানোর পরে দেখি যে আমি প্রেগনেন্ট,
ঠিক
আছে? তো আমি প্রেগনেন্ট, এখন আমার তো এটা নষ্ট করতে হবে, আমার সমাজ তো আমার জায়গা দিব না, কারণ আমার স্বামী নাই।
দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি অফ অফ দিস মানে অফ হার লাইফ, এবং এটা রেডিওতে শুনতে আপনাদের হয়তো বা অনেকে একটু চমকে যেতেও পারেন এই সিচুয়েশনে এসে, বাট এই সমাজের কোনো বিচ্ছিন্ন ঘটনা এটা না, এরকম অনেক রোগী আছে, এরকম অনেক মহুরী আছে হয়তোবা, এবং এরকম এর চেয়েও বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সমাজে আছে। যাই হোক, অবাক হওয়াটাই স্বাভাবিক, অবাক জীবনেরই একটা অংশ, বলেন তারপর? এবং এই জন্যই হয়তো আমরা বলি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা।
তারপর আমি প্রেগনেন্ট, এখন তো মানে আমি আর কারো কাছে বলি না, যেটা বলার মতো না, এখন নিজে নিজে ওষুধ খুঁজি যে কিভাবে কি করা যায়, এখনো তো এগুলো করি নাই, চিনি না, জানি না, তো ভালো লাগে না, কাজে যাইতে পারি না, মানে কোনো কিছুই ঠিক মতো ডিউটিও করতে পারি না। তো আমি বাড়িওয়ালির কাছে বলি, সব খুলে বলছি, তখন সত্যিটা ওনারে খুলে বলছি যে অন্তত আমার বাঁচতে হইব, বলছি যে খালাম্মা এই ঘটনা, ওখানে আমার অনেক বোকা জোকা দিছে, ই করছে, আর বকছে যে ভালো জানছি ভদ্র জানছি এরকম। পরে প্রথমে উনি বলতো যে না তুমি বাচ্চা নষ্ট করো না, খোঁজ খবর নেয় না দেখি কি, তোমার বিয়ে করছে না, বাচ্চা হইলে তুমি বাচ্চা লইয়া আসো সামনে গিয়ে দাঁড়াইবা, উনি বলতো আমার এটা। তা আমি তো জানি যে কি হয়েছে, পরে এক পর্যায়ে আমি সত্যি কথা বলার পরে তো আমি বাচ্চাটা নষ্ট করি, বাচ্চাটা নষ্ট করার পরে আমি বেশ কিছুদিন অসুস্থ থাকি, অসুস্থ থাকার পরে আমার চাকরিটা চলে যায়।
আপনি কি ওনাকে জানিয়েছিলেন যে আপনি বেবি কনসিভ করেছেন?
হ্যাঁ।
উনি কি বলেছিল?
উনি আমারে অনেক অভদ্র ভাষায় কথা বলছে যে কার বাচ্চা, কিসের বাচ্চা, মানে ভাষা প্রকাশ করার মতো না।
এই জায়গাটায় দুটো জিনিস হতে পারত, একটা হচ্ছে উনি চাইলে এই বেবিটা নিয়ে মামলা করতে পারতেন কোর্টে, এবং যদি মামলা করতেন তাহলে যে ভদ্রলোক এই কাজটা করেছে, ভদ্রলোক বলাটা ঠিক হবে না, অভদ্রলোক অফকোর্স, তিনি কিন্তু লং টার্মের জন্য ফেঁসে যেতেন, এবং আইনি বিচার, বিশেষ করে নারী নির্যাতনের যে বিচার সেটা কিন্তু খুব শক্তিশালী বাংলাদেশে। কিন্তু কথা হচ্ছে, যদি মহিলাটা এই কাজটা করতেন সমাজ তাকে কোন চোখে দেখতো? ধরুন ওই ছেলেটার বিচার হলো বা আদৌ হলো না, অথবা সেই ছেলেটা বিপদের মধ্যে থাকলো, শেষ পর্যন্ত রেজাল্ট কি হতো? সামাজিকতার দৃষ্টিকোণ থেকে মেয়েটার কি হতো? মেয়েটার দিকে সবাই কি দৃষ্টিতে তাকাতো? আর ওই ছেলেটা যদি দুনিয়াতে আসতো, ওই ছেলের জীবনটা কি হতো, কিংবা বেবিটার জীবন কি হতো? এই প্রশ্নগুলোর সমাধান আমাদেরকে কি আইন দিতে পারবে? এই প্রশ্নগুলো সমাধান তো সামাজিক ভাবেই করতে হবে, সামাজিকতার জায়গা থেকে। আমি আপনি কি পারবো ওই বেবিটার দিকে খুব সহজভাবে তাকাতে, কিংবা এই মহিলার দিকে খুব সহজভাবে তাকাতে? সেই বোধ কি আমার মধ্যে আইন বা নিয়মকানুন জন্মগ্রহণ করিয়ে দেবে? দিস ইজ রিয়েলি ইম্পসিবল। সমাজের এই জায়গাটায় পরিবর্তন হওয়াটা খুব জরুরি, এবং আমরা প্রথমত চাই না এরকম অনৈতিক ঘটনার জন্ম হোক। আমরা প্রথমত চাই না যে একটা শিশু যদি একেবারে রুট কজ খুঁজতে যায় যে এই যে মেয়েটির আজকে এইরকম একটা দুর্দশা, এই দুর্দশার পেছনে আসলে মূলত কে দায়ী, তাহলে ওর পরিবার, ওর বাবা মায়ের বিচ্ছিন্নতা, ওর মা, যে মা পাগল থাকা অবস্থায় প্রপার ট্রিটমেন্ট হয়তো পেলো তার ফ্যামিলি থেকে পায়নি, এবং সে অবস্থা তার ফ্যামিলিতে ফিরে আসা, তখন ওর মার কাছে ওদেরকে বড় হতে না দেয়া, ওর বাবার কাছ থেকে ওর আসল মায়ের বিচ্ছিন্নতা, সৎ মায়ের ঘরে অনাদারে বড় হওয়া, এবং একটা পর্যায়ে গিয়ে অপাত্রের হাতে মানে কুচো
চরিত্রের একজন লোকের হাতে তুলে দেওয়া এবং তারপরে একের পর এক একটা ঘটনার সাথে কিন্তু একটা ঘটনা জড়িত এবং সমাজের সেখানে কিওর করার কিছুই নেই। যাই হোক, আমাদের বাস্তবতা মেনে নিয়ে সামনের দিকে এগোতে হবে। দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি অফ দ্য সোসাইটি। বলুন তারপর।
তারপর আমি বাচ্চাটা নষ্ট করার পরে এখন মানে লজ্জায় আমি বাড়িয়ালির সাথে যে ভালো একটা সম্পর্ক ছিল ওনার কাছে মানে একটা কিছু চাইতে পারি না। তো আমার ছোট ছেলেটা অনেক অসুস্থ। এক মাস পরে আমার আমার দাদি ফোন দিছে, ফোন দিয়া বলতেছে যে সুজন যদি তোর দেখতে মন চায় তাই দেখে যাই, তোর টাকা দরকার।
সুজন মানে আপনার ছেলে?
হ্যাঁ, আমার ছোট ছেলে,
একদম ছোট ছেলেটা।
হ্যাঁ, তারপর একজনের কাছ থেকে 50 টাকা নিয়ে আমি বাড়িতে যাই। যাওয়ার পর আমার বড় ছেলে মেজো ছেলে সবাই দৌড়ে আসছে, মা আসছে। তো অন্য সময় তো যাওয়ার সময় অনেক মজা টজা ওর ফল টল নিয়ে যেতাম। তো ওই সময় তো আমার চাকরি দেয় কিছু নাই। যখন প্রতি সপ্তাহে বাড়িতে যাইতাম তো এই যে নরসিংদী পাঁচদোনা বলে, পাঁচদোনা মোর ফলের দোকান আছে, ফলের দোকান দেখে আমি প্রতি সপ্তাহে ফল টল নিয়ে আসতাম আমার ছেলে দেখছিল। তো ওই ফলের দোকানওয়ালা মানে ইচ্ছামি টিটামি করতো, দুষ্টামি করতো। তো হঠাৎ করে যে ভাবলাম যে হয়তো ওনার সাথে একটু পরিচয় হয়েছে, সম্পর্কটা একটু ভালো, যেহেতু ভালো কথা বলি দেখি। পরে আমি বলি যে ভাই আমার একটু উপকার করতে পারবেন। পরে বলে যে কিন্তু ভাই আমি তো কিছুদিন অসুস্থ ছিলাম, আমার চাকরিটা চলে গেছে, আমার ছেলেটা অনেক অসুস্থ,
আপনি
যদি আমার 500 টাকা ধার দেন ছেলেটা দেন নিয়ে হাসপাতাল যেতাম। পরে উনি বললো উঠতে কি যে 500 টাকা কেন, তোমার 1000 টাকাই দিব আর বেড়াই গা। আমি আপনার কাছে 500 টাকা চাইলাম ধার দিতেন, আমার ছেলেটা অসুস্থ, আর আপনি মজা লন যে বেড়াইতে যাবো আপনার সাথে। না আমার বাবির বাড়ি যাবো আবার আইসা করুন। আপনার বাবির বাড়ি যাইবেন আমার নিয়ে আপনার বাবি জিগাইতো না আমি আপনার কি লাগি। তখন যখন কারো কাছে পাই না, পরে উনি কথা বলছে, পরে তারপর আমি আমার ছেলেকে নিয়ে গেলাম ওনার সাথে। যাওয়ার পরে ওনার নাকি ভাবি, তো বাবির বাসায় যাই দেখি আমার মতো আরো পিছেরটা নেই। তো দেখলাম উনি বাবিরে টাকা দিল, বাবিরে টাকা দিল, এখন বাবি বাবি আমার ছেলেটা কোলে নিয়ে চলে যেতেছে। আমি একা আমি বাবি ওই কানবো তো এনে কইলাম থাক না আমার কোলে, কন্যা আমি হের নিয়ে দিকে যাই তুমি মানে। তারপরে মানে তখন আমি বুঝতে পারছি যে এটা একটা কোন ধরনেরই। তো যখন আমার ছেলেটা অসুস্থ ভাবি বলি আল্লাহ আমার তো যাওয়ার তো হয়েছেই, তখন উনি আমার 1000 টাকা। আমি তারপর ওনারে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আজকে আমি যখন বিপদে পড়ছি কারো কাছে পাই নাই, আপনি আমার সুযোগের সদ্ব্যবহার করবেন, আমার টাকাটা আগে আমার হাতে দেন, তারপর আপনার যা ইচ্ছা আপনি করেন। পরে উনি মানে বলেছে যে তোমার টাকা দিতাম না, এসে না আগে আপনি আমার বললে আনছেন 1000 টাকা দিবেন, আমার হাতে 1000 টাকা দেন, তারপর আপনি মন চাই মানে আমার হলো। তারপর উনি আমার 1000 টাকা দিল। ওইখান থেকে শুরু হয় ভাই আমার জীবন,
এখান থেকে শুরু হয় তার নষ্ট জীবন।
তো ভাই ওটা যে একটা স্পট আমি জানতাম না, তো হঠাৎ ওই স্পটের মধ্যে
আপনাকে ওই ফলোয়ার পার্টিকুলার কোন একটা জায়গাতে নিয়ে গেছে।
হ্যাঁ, মানে একটা মহিলা ফ্ল্যাট বাসায় থাকে ওইখানে মানে খারাপ কাজ করে মেয়েদের নিয়ে, ও বাসায় নিয়ে গেছে। তো ওনার সাথে যাওয়ার পরে ওই দিন ওই বাসায় পুলিশ হামলা করে, হামলা করার পরে এখন আমি যে হাজার ই করে বলতেছি
আমি কিছু জানি না বুঝি না
যে ভাই আমি কিছু জানি না। তারপর অবশেষে আমি সত্যি কথা বলছি, ওখানে একটা এসআই ছিল, উনি মানে আমার বাড়িতে ফোন দিছে, আমার বাড়িতে ফোন দিছে, এমনি তো বলে নাই যে মানে একটা স্পট থেকে মানে ধরছে, বাড়িতে ফোন দিছে, ফোন দিয়া পরে জিজ্ঞেস করতেছে, এসে পরে বলছে যে উনি তো একটু বিপদে পড়ছে, উনি থানায় আছে। পরে একটা পর্যায়ে মানে বলতে হয়েছে যে ওরকম জায়গা থেকে, তখন তো ভাইয়া ওইখান থেকে আসার পরে আমার বাড়িতে জায়গা দেয় না, আমার বাড়িতে জায়গা দেয় না, আমি খারাপ হয়ে গেছি।
ফলওয়ালাটা কোথায় গেল ওই সময়টাতে?
ওরে ধরে নিতে যা আমার বাচ্চা, ওর কান্না দেখা পরে আমার বসে যাচ্ছে, ঠিক আছে যা।
গল্পের এখানে শেষ না প্রিয় শ্রোতা, শেষটা আরো মর্মান্তিক আরো দুর্বিষহ। আমরা ছোট্ট একটা বিরতি নেব, শুধু এটুকুই বলতে পারি কোনো মায়ের জীবন যেন এরকম না হয়। ছোট্ট একটা বিরতির পর আমরা রোজি জীবনের গল্পে আবারও ফিরবো, মাত্র 5 মিনিটের বিরতি। আমরা ওকে একটু ব্রেক দিতে চাই, ওকে দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। কিছু কিছু সময় আসলে কিছুই বলার থাকে না।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পর আমরা আবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হলো 8920 তে। আমার সঙ্গে রয়েছে রোজি। রোজি, আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন, কারণ আমরা জানি যে আপনার জীবনের গল্প এখনো অনেক কিছুই বলার বাকি আছে। বলুন আপনি যা ঘটে গেছে আজকে। আপনি তো এক ধরনের চপেটাঘাত করতে এসেছেন এই সমাজকে, যারা আসলে আপনাদের মতো রোজিদেরকে প্রপারলি বড় হওয়ার সুযোগ দিতে পারেনি, এইসব মানুষদেরকে, যাদের কারণে আজকে আপনাদের এই 25 বছরের জীবন কলুষিত। বলুন আপনি, বলুন এরপর কি হলো, আপনাকে বাড়ি থেকে বের করে দিল, তারপর?
তারপর আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমিও মাস্টার করে বাড়ি থেকে বের হয়ে আসছি। এখন তো আর আমার যাওয়ার মতো জায়গা নাই, চাকরি নাই, এখন পড়েছে তো কেউ নাই যে আমি কারো কাছে যাবো। যাও ভাবি যে কোনো আত্মীয় স্বজনের কাছে যাবো। তারপর তখন আমার মনে হয় যে আমার বাড়িতে এতটুক করছে, হয়তো আমার আত্মীয় স্বজনরাও বলছে সত্যি হচ্ছে তো বেশি অপমান করে, এখন আত্মীয় স্বজনের কাছে যাই নাই। তারপরে এমনি করতে করতে আমি সারাদিন কোথায় আমার কাছে একটা টাকাও ছিল না, কোনো কিছু কোনো টাকাই ছিল না। আমি সারাদিন রাস্তা দিয়ে আজ আমি সারাদিন রাস্তা দিয়ে আছি, হঠাৎ আমার মার কথা ওই দিন অনেক বেশি মনে হয়। মনে হওয়ার পরে আমি তো আর আমার নানির বাড়ি চিনি না, কারণ আমার বুঝের বয়স হওয়ার পরে আমি আমার মায়েরও দেখি না, আর আমার নানির বাড়িও যাওয়াই নেই। শুধু এতটুকু শুনতাম যে বুড়া শাল শীতলক্ষা নদীর ওই পারে আমার নানির বাড়ি। ছোটবেলা যে মায়ের সাথে যাইতাম নৌকা পারে, আর শুধু ওই টুকু মনে আছে। তার তারতে আমি ঘোড়া শাল যাই, আমার পরে নৌকায় উঠি, নৌকা যা পার হলে 2 টাকা দিতে হয়, তো আমার কাছে 1টা টাকাও নাই। আমি কথা বলার পরে অনেক অনেক মন্তব্য করতেছে, বলতেছে কোনো খারাপ শ্রেণী হয়তো কোনো দিকে তাইছে, কেউ বলতেছে হয়তো কোনো মনের মধ্যে কোনো ইয়ে আছে, কেউ বলতেছে যে ছেলে তোরা যে যা পাশে হয়েছে কে আমি কিচ্ছু বলে যাই। হঠাৎ মাঝি কইতেছে আমার মামার নাম, আমার মার নাম, নানার নাম, ওদের নাম মনে আছে আমার। আমার মাঝি কইতেছে তোমার নানার নাম কি, করে বলছি বলছি মানে মাঝি কয়ে আমি চিনি তোমার নানার।
কত সালের ঘটনা এটা মনে আছে? আজ থেকে কতদিন আগে বা কয় মাস বা কয় বছর আগে?
আজ থেকে 6 বছর।
6 বছর আগে পেলেন, শেষ পর্যন্ত পেলেন, নানার বাড়িতে গেলেন।
তারপর মাঝি বলতেছে যে তোমার নানা আমার সাথে নৌকা চালাতো, আমার নানা ও মাঝি ছিল।
আচ্ছা,
এরপরে ওই মাঝিটা আমার নিয়ে গেছে। যাওয়ার পরে আমি আমার মায়ের দ্বারা কান্না করি, আমার মা আমার দ্বারা কান্না করে, আমি এমন কান্না কাঁদছি বোনটা মিলে আমার মায়ের গলায় ধরে। যাওয়ার পরে দেখি আমার মায়ের অবস্থা, নানির বাড়ির অবস্থা এখন মোটামুটি ভালো। আমার মা নাকি বিদেশ করে আসছে, বিদেশ চলে গেছিল, তা আমার মা একটা বাড়িও রাখছে আমাদের ভাই বোনের নামে, আমরা জানি না।
আপনাদের জন্য একটা বাড়ি রেখেছে?
তো বাড়ি কিনছে আমার আমার ভাইয়ের নামে। তোমার সাথে থাকছি তাই আমার সব ঘটনা বলছি, বললে আমার মনের মধ্যে একটা জিদ যে আমি মরি রে খুঁজে বাইর করবো, সেমনি পারি আমি এর খুঁজে বাইর করবো। তাই আমার ফোন ধরে না, ফোন ধরে না ধরে না, আমি সারাদিন এর খুঁজি। তাই মন করে আমার নানির এলাকা মানুষ কয়েতে আমার মায়ের নামে শান্তি, যে শান্তির মাইয়া দেখি যে সকালবেলা বাইরে যায় আবার সন্ধ্যায় আয়ে, অনেক অনেক কিছু মন্তব্য করে, অথচ আমি হ্যারে খুঁজি পাই না। একদিন শুনি মানে আমার মায়ের সাথে ঝগড়া করতেছে আমার বাবি আমার ব্যাপার নিয়ে, পরে শুনি না আমি আর কথা বাড়াই নাই, পরে মায়ের বলছি যে মা তো বাড়িতে রাগ করে আইছিলাম, পরে আমার মা আমারে 4,000 টাকা দিছে। 4,000 টাকা দেওয়ার পরে টাকাটা নিয়ে আমি আসছি, তো আমি তো বাড়ি যাবো, টাকাটা নিয়ে আইসা আমি একটা রুম ভাড়া দিই। একটা রুম ভাড়া নিয়েছি রশিদ্দি, মানে কোর্টের কাছেই, যে এদিকে একটা রুম ভাড়া নিয়েছি, যা এইখানে থাকবো হেরে খুঁজে পাই কোনো, ওর বাড়ি নরসিদ্দিতে, মানে কোর্টের কাছাকাছি। তো আমার কাছে তো তেমন কোনো সাক্ষী প্রমাণ কোনো কিছু নাই যে আমি হঠাৎ তার বাড়িতে যাবো। আর ওই এলাকার স্থানীয় ওর সাথে অনেক ছেলের চলাফেরা আছে, কখন কি করে, মানে ওই বয়টা রাখতাম মনে আর খুঁজতাম। পরে ফোন দেওয়া ধরে না, হঠাৎ মানে একটা ছেলে দিদি ফোনটা ধরাইছে, তো ফোনটা ধরে বলতেছে যে আপনি কোথায় ফোন দিছেন। বলছি যে আমি তো ফোন দিছি জুয়েল।
কি নাম ছিল ওর? জুয়েল।
ওর নাম জুয়েল
মহরি।
ভাবলাম যে ওর বউ রেখা আমার সাথে এরকম একটা ঘটনা করলো, তারপর আবার আমার বাদ দিয়ে আবার একটা মেয়ে বিয়ে করলো, রয়েছে তার সাবজেক্টটাই মাথা থেকে বাদ দিল। তারপর থেকে মানে তার পিছনে ছুটাটা বাদ দিলাম। দেওয়ার পরে ওই যে ছেলেটা ফোন ধরছিল সে আমার নাম্বারটা রেখে দিছে। তো তখন তো আমি সবকিছু হারাইয়া বনে বনে ঘুরতেছি, তো ফোন দেয় ওর সাথে সারা রাত কথা বলতাম, সারা রাত্রই কথা বলতাম, ফোন দিয়ে তো কথা বলতাম। তো এক পর্যায়ে কথা বলতে বলতে মানে সে আমার বলতেছে যে সে আমার সাথে প্রেম করবো। তো আমি তাই সব খুলে বলছি, আমার ঘটনা সব খুলে বলছি, বলে পরে বলছি যে ঠিক আছে আপনি আমার অফার করছেন, মানে আপনার অফারটা মাইনা নিলাম, কিন্তু আগে বিয়ে করবেন তারপর প্রেম করবেন, যদি আপনি রাজি থাকেন তাহলে আমার, নাই তো যে এখন ফোন দিচ্ছেন আজকেই আপনার শেষ। তো বলতেছি এটা কেমন কথা, প্রেম করে আপনি বিয়ে করে? আমি বলছি না, আমার বেলায় নিয়মটা উল্টা, আপনি আগে বিয়ে করবেন তারপর প্রেম করবেন। তো সে রাজি হইল, সে বিয়ে করবো, বিয়ে করবো, এখন তার নাকি বড় ভাই, ছেলেটারও বউ আছে, বাচ্চা আছে। আমি সব যাই নাই নিছি যে আমার জীবনে তো অনেক কিছু গইটা গেছে, তো যাই না নিছি যে আমার ভাবে আমি থাকবো। অন্তত একটা বাসা ভাড়া থাকতে গেলে মাথার উপরে একটা মানুষের যদি বলে যে মেয়েটার জামাই নাই, সে ওই মেয়েটার পিছনে অনেকের লাগে, আর যদি বলে যে জামাই আছে তুমি একটা মাথার উপরে একটা ছায়া আছে ভাবে। তো ওর নাকি বড় ভাই ইটাখোলা থাকে, আমার সাথে দুদিন কথা বলাইছে যে ওর ভাই যা বলে তাই। তো আমার ডেট দিছে শুক্রবার দিন সে আমার বিয়ে করবো ওর ভাইয়ের বাড়িতে। তারপর ওইখানে আমার নিয়ে গেছে, নেওয়ার পরে মানে সে ওই দিন চাইছিল আমার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য, তো আমি দেই নাই। না দেওয়ার পরে ওই রাগ করে চলে আসছে, চলে আসার পরে যে ভালো হয়েছে চলে গেছেন, সমস্যা কি, বিয়ে করতেছি, বিয়ে করতাম না। তো আমি বিকালে আইসা পড়বো, তো দুপুরে গেছে, যাওয়ার পরে ওই দিন রাত্রে বিয়ে হয়েছে। বিয়ের পরে বাসা ভাড়া নিয়ে দিচ্ছে, এখন বাসা ভাড়া থাকি তার সাথে ভালোই, এক বছর দেড় বছর সংসার করছি। করার পরে আমার সব বিষয় দিত, মাঝে মধ্যে আমার সন্তানের খরচটাও দিত, একটা পর্যায়ে মানে আমি অলরেডি ফুল দিই। দেওয়ার পরে ওই যে তার সাথে আবার দেখা হয়েছে, তো দেখার পরে আমি তার মানিয়ে নি না, কথা বলি না, সে আমার খুচাতে অনেক কিছু বলে। বলার পরও আমি বলি যে না আমার আজ থেকে 5 বছর আগের ঘটনা আমার মনে আছে, পরে বলি মানুষ সবসময় একরকম থাকে না, মানে অনেক কিছু বলে, এত ভালো মানুষ,
বুঝতে পেরেছি। সে বারবারই চেষ্টা করবে যেটা তার চরিত্রের মধ্যে ছিল। আমি জাস্ট একটা এক্সাক্ট পয়েন্টে আসি, আপনি কি পরে তাকে বিয়ে করেন?
ভাই বিয়ে করছি, বিয়ে করার পরেই তো হ্যাঁ আমার জীবনটা মানে
কি করেছে
এখন যে আমার একটু নেশা করবা না ছেড়ে দিছে। আমি একটা মানুষ,
নেশাটা কি ধরনের নেশা?
ইয়াবা।
সেই ইয়াবা খাওয়াতো আপনাকে?
হ্যাঁ ঠিক আছে, আর এখন আমি নিজে নিজের জীবনটা কি করছি
এখনো? আপনি কি নেশা নিচ্ছেন, মানে নিতে বাধ্য হচ্ছেন?
হ্যাঁ এখনো নেই।
এই পয়সাগুলো আসে কোথেকে? আপনাকে কাজে খাটায়?
এই পয়সাগুলো ভাই আসে কাজে খাটায় না।
তাহলে
মনে করেন ওই যে চলতাম আগে মানুষের সাথে তাদের সাথে, এখন আমি তো আর এইসব কিছু করি না, যাই না, ঠিক আছে, তো তাদের সাথে বাটপারি করি যে হো ভাই ভালো তো নিয়ে আসছে, আমি নিয়ে আসতেছি, এত টাকা দিতে বইছি এরকম।
এগুলো জুয়েলি আপনাকে শিখিয়েছে?
কিছু সে শিখাইছে, কিছু পরিস্থিতি শিখাইছে।
আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে এই কথাগুলো স্বীকার করলেন, কেন করলেন?
স্বীকার করছি কারণে যে আমার মতো ভুল যেন কেউ বারবার না করে। আজকে যদি আমি যে প্রথম একদিন তার সাথে বেড়াতে গেছি ওইখানে যদি আমি শেষ করতাম, তাহলে আজকে আমার জীবনটা এত নষ্ট হলে, আজকে আমি আমার সন্তানের কাছে থাকতাম, এই যে আমার মাথায় রং, আমার ছোট ছেলের মুসলমানি করাইছে, বৃহস্পতিবার দিন তার অনুষ্ঠান গেছে, আমি আমার ছেলের অনুষ্ঠানে গেছিলাম, আমার মেয়ে হোস্টেলে দুষ্টামি করে আমার মাথায় রং দিয়েছে, এই সব আমার সব দিক নষ্ট, আমার সন্তান দিক নষ্ট।
ভালো হতে ইচ্ছা করে না? ভালো জীবন নিশ্চয়ই ইচ্ছা করে, প্রশ্নটা বোকার মতো হয়ে গেল। ভালো হওয়ার কোনো রাস্তা খুঁজে পান নিজে থেকে?
হ্যাঁ ভাইয়া, আমি কারণে আসছি যে আমি আজ থেকে আর কোনো নেশা করবো না।
জীবন নাটকের চেয়েও অনেক বেশি নাটকীয়। এই জীবনের গল্প যেটা ওর জীবনে ঘটে গেল 25 বছরে, কোন সিনেমায় এটা আসবে, কোন নাটকে এটা আসবে, পুরোটা কি আসবে, নাকি সেখানেও একটা এক ধরনের ইনসেপশন, এক ধরনের ইলিউশন থেকে যারা বানান তাদের সেই ইলিউশন বা ইনসেপশন সবকিছু মিলিয়ে নিজের মতো একটা চরিত্র দান করে।
কিন্তু আজ পর্যন্ত তার থেকে আমি একটা চকলেট পর্যন্ত খাইতে পারি নাই।
আরে কতদিন
শেষ হলো আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। এই কান্না কোনোদিন শেষ হবে কিনা সে প্রশ্নের উত্তর আমার জানা নেই। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।